exclusively on FusionBD.com.
বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান, শুনুন ABC রেডিও 89.2 FM.
Close Up presents Hello 8920. Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। শীতের এই রাতে যারা আমাদের সঙ্গে আছেন, যারা আমাদেরকে প্রতিনিয়ত শোনেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে আছেন, যারা অনুষ্ঠানটিকে ভালোবেসে সবসময় সামনের দিকে গিয়ে যাবার জন্য দোয়া করেন, তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আমরা একটু একটু করে প্রায় 300 পর্বের দিকে গিয়ে চলেছি। আমরা খুব খুব আনন্দ নিয়ে, খুব ভালোবাসা নিয়ে এ কথাটা আপনাদের বলতে পারি, আজ পর্যন্ত একটা এপিসোড আমরা কখনো পুনঃপ্রচার করিনি, কারণ অসংখ্য মানুষের জীবনের গল্প এখনো জমে আছে। আজকে যে মানুষটি এখানে নিজের কথাগুলো বলতে যাবেন, সেই মানুষটি সম্পর্কে আমি আসলে কোনো কিছুই আপনাদের আগে থেকে আঁচ দিতে চাই না। আমি শুধু একটা কথার বেসিসেই তাকে এখানে নিয়ে এসেছি। পুরো গল্পটা আমিও প্রথম থেকে আপনাদের মতো তার কাছ থেকে শুনব, এবং ভেরি ইন্টারেস্টিংলি এই মানুষটিও তার এই গল্পটা কোনোদিন কাউকে বলেনি, আজকে লাখ লাখ মানুষের কাছে বলতে যাচ্ছে। এটাই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আমরা সেই জন্যই বলি, যদি কোথাও বলার না থাকে, যদি কেউ না শোনে, তো আসুন আমাদের কাছে। কিছুই হয়তো বা দিতে পারব না, মন খুলে কিছুক্ষণ মনের কথা বলুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরও একবার বলছি, 09613892892। অনুষ্ঠান শুরুর আগে সবার জন্য একটা গুড নিউজ দিতে চাই, সেটা হল এই বইমেলাতে, মানে সামনে যে ফেব্রুয়ারি মাস, এই বইমেলাতে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানের জীবনের গল্প পার্ট 3 নামে একটি বই আসছে, অবশ্যই সব এক্সক্লুসিভ স্টোরি নিয়ে। এবং এই বইটি আমি খুব সীমিত আকারেই ছাড়ব বাজারে। আমার আসলে এই বইটি নিয়ে ব্যবসা করা কিংবা এই বইটি নিয়ে প্রফিট করা, মাত্র 150 টাকা মূল্যের বই, কয়েক হাজার বই কয় টাকাই বা হতে পারে, এটার আসলে কোনো চিন্তাই কখনো ছিল না, কিন্তু ভালোবেসে আপনাদের হাতে তুলে দিয়েছে, এই কারণে যে বইটি আপনার সংগ্রহে থাকবে। প্রিয় শ্রোতা, এই বইটি আমরা বাজারে আনব খুবই সীমিতভাবে, এবং এই বইটি থেকে যত টাকা লভ্যাংশ হবে সেটা একটা চ্যারিটি ফাউন্ডেশনে কোনো একটা বিশেষ মানুষকে কিংবা কারো উপকারে আসে তাকে দান করে দেওয়া হবে, যেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ, এবং ঘরে বসে যদি বইটি আপনি সংগ্রহ করতে চান তাহলে আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে। অ্যাডভান্স বুকিং দেবার নাম্বারটি আমি বলে দিচ্ছি, rokomari.com এর নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি, 16297। আবারও বলছি, 16297। এই নাম্বারটি হচ্ছে rokomari.com এর, এখানে ফোন করে বললেই হবে। আরজে কিবরিয়ার জীবনের গল্প পার্ট 3, অ্যাডভান্স বুকিং যারা দিচ্ছেন তাদের জন্য গিফটও রয়েছে, এবং খুব আনন্দ সহকারে আমরা বলতে চাচ্ছি, এই প্রথম জীবনের গল্প এই অনুষ্ঠানটির যারা পাঠক আছেন, যারা শ্রোতা আছেন, তাদের সবাইকে নিয়ে সমবেত আকারে আমরা একটি পাঠক সমাবেশ করব পাবলিক লাইব্রেরিতে। সুতরাং বইটি যারা সংগ্রহ করবেন তাদের জন্য এই সুযোগটি থাকছে। অ্যাডভান্স বুকিং দিয়ে দিন, কারণ খুব সীমিত আকারে বইটি আমরা বাজারে নিয়ে আসবো, কোনো প্রফিট করার কোনো ইচ্ছা নেই। এই বই থেকে যতটুকু অর্থ আসবে সেটা হ্যালো 8920 শ্রোতাদের, এবং এই বইটি অর্থ সম্পূর্ণ দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া হবে। ওকে প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই। শুরুতে একটু বড় ভূমিকা হয়ে গেল, সেজন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে চলুন প্রথমে একটু পরিচিত হই। জি ভাই, আপনার নামটা একটু বলেন।
আমার নামটা হচ্ছে জাহিদ তালুকদার।
জাহিদ তালুকদার, তার মানে ডাকনাম জাহিদ।
জাহিদ।
ওকে, বয়স কত আপনার?
আমার বয়স 34-35 বছর হবে।
34-35 বছর। কোথায় থাকেন?
আমি থাকি
জন্মজেলা, মানে
জন্মজেলা হচ্ছে বাগেরহাট অরিংখানা নামে একটি পিসি কলেজের পাশে।
ওকে, বর্তমানে ঢাকাতে আছেন?
বর্তমানে ঢাকায় আছি।
আপনি, আমি যতদূর জানি যে অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আপনি আমাকে বলছিলেন যে হ্যালো 8920 আসলে আপনি খুব নব্য শ্রোতা, মানে খুব নতুন শ্রোতা, খুব বেশি দিন যাবত শোনেন না, তো আপনি এই যে মাত্র কয়েকটা পর্ব শুনেই আপনি এই অনুষ্ঠানে আপনার জীবনের যে গল্পটা আজকে আপনি এখানে বলতে আসতেছেন, এটা যে কি গল্প, আমি মানে আপনাদেরকে, আমি সবাইকে বলবো যে আজকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। এইরকম একটা সেন্সিটিভ গল্প কেন এখানে বলার জন্য আপনি ফিল করলেন, অনুভব করলেন?
আসলে আমি ফিল করতেছি এই কারণেই, আমার যে ভিতরে যে কষ্টগুলো, আমি যখনই যেখানেই যাই সেই কষ্টগুলো শুধু ধুকে ধুকে আমাকে শুধু আঘাত দিচ্ছে। প্রবলেমগুলো আমি আসলে কার সাথে শেয়ার করতে পারতেছি না।
আমাদের এই প্ল্যাটফর্মটাকেই কেন বেটার মনে
হলো? এটা বললাম যে আসলে আমি তোকের সঙ্গে আমার সেরকম কোনো ভালো কোনো বেস্ট ফ্রেন্ড বা যাই আছে তাদের কাছে শেয়ার করতে পারতেছি না, তো মনটা একটু হালকা করার জন্য তা আমি এই 8920 তে আমি আসছি এই কারণে, এই প্ল্যাটফর্মে, যে আসলে আমি এখানে আমার কথাগুলো আমি শেয়ার করলাম, মনটা
হালকা
করতে চাচ্ছি।
আমি এটাই বলছিলাম যে মনটা হালকা করার জন্য এবিসি রেডিওর অসম্ভব সুন্দর একটি প্ল্যাটফর্ম। কেউ এসে মন হালকা করে যান, একথা শুনে কারো হয়তো বা মন ভারী হবে, কারো হয়তো বা মনটা খুলে যাবে, কেউ হয়তো বা নতুন পথের সন্ধান পাবেন। চলুন আজকে আমাদের জাহিদ ভাই কি তার গল্প নিয়ে এসছে আমরা একটু শুনি। বলুন ভাই, আপনি একবার মন খুলে বলুন, যেভাবে বলতে আপনার পছন্দ আপনি সেভাবে বলেন।
আমার বয়স হচ্ছে যখন 14 দিন, তখন আমি আমার নানির কাছে আমাকে রেখে গেছে, আমার মা রেখে গেছে। তখন আমার নানির অবস্থাটা খুব খারাপ ছিল, আমার নানা ওই সময়টাই মারা গেছে, আমার মা খালারা হচ্ছে 5 জন, মামা 1 জন, 6 জন। তা আসলে আমার নানা খুব গরিব ছিল, গ্রামের দিকে খেজুর গাছ কাটত, রস টস বিক্রি করে আসলে তার ফ্যামিলিটা চলত। বড় খালা ছিল, তাকে বিয়ে দিয়ে দিছিল খুলনা। আমার খালু হচ্ছে খুলনা পিপুল জুট মিলি চাকরি করত, ওই সময় খুব ভালো তাদের অবস্থা। ষাটগুমুজ নামে একটা জায়গা আছে, ওইখানে আমার সেজো খালারে বিয়ে দিল। আমার মা হচ্ছে মেজো। আসলে আমার মা মেজো, উনি ছোটবেলার থেকেই বাইরে বাইরেই থাকতো। আমি যতটুকু আমার নানির কাছে বা আমার খালাদের কাছে শুনছি, তাকে ঘরে আটকানোর জন্য অনেক চেষ্টা করছে, তারা পারেনি। আমি 14 দিন বয়সের থেকে আমাকে নানির কাছে যখন রাইখে গেছে, নানি আমাকে মানুষ করছে, যে টাইমটা দুধ খাবার কথা সে সময় আমি দুধ খাতে পারিনি। আমার ছোট খালা হচ্ছে 1 বছরের বড়।
আপনার?
আমার ছোট খালা ওইখান সময় নানির বুকে দুধ খাত, আমিও নানির দুধ খাতাম আর কি।
ওই নানির বুকের দুধ,
নানির বুকের দুধ খাতাম, যেহেতু আমার মা আমার কাছে ছিল না। তখন এভাবে চলতে 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 যখন আমার বয়স 6 বছর বা 7 বছরে যখন পাড়া দেয়, তখন আসলে আমি বিষয়টা কিছু বুঝতে পারি। তখন আমার নানি আমাকে খাবার টাবার দিতে পারে না, নানির অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। তখন আমার নানি একটা ল্যাডভোকেট শামচুকিল নামে একটা বাড়ি আছে তার, সে হচ্ছে বাগেরহাট জসকোটের উকিল ছিল, ওনার বাড়িতে আর কি আমার ছোট খেলা আর নানি দুজনেই কাজ করত। কাজকাম করে আসতো, রাত্রেবেলা খাবারগুলো নিয়ে আসতো, এভাবে আমি খাতাম আর কি। ওনারা ইউএসএ সেটেল হয়ে গেল, তখন আর কি আমার নানি আর আমার খালার চাকরিটা থাকলো না। আমার খালা খুব সুন্দরী ছিল, আমার মা খালা সবাই সুন্দরী। চলে গেলে যার পরে ওইখানের এক পূর্বাশালী লোক, তার নাম হচ্ছে আমজাদ, ভালো অবস্থা, আমার খালাকে দেখে পছন্দ হয়ে যায়।
ওকে, মানে যার বয়স আপনার 1 বছর বড়।
আমার বয়স তখন 7 বছর চলে,
আর আপনার খালার বয়স 8 বছর।
হ্যাঁ, পছন্দ হয়ে গেলে মোটামুটি ওইভাবে আর কি বিয়ে শাদী করতে চায়। তা আসলে আমার নানি ছোট মানুষ, তো বিয়ে শাদী দিতে চায় না। এইভাবেই চলতে থাকে জীবনযাপন। তখন আমার নানি আমাকে এক জায়গায় নিয়ে গেল, নিয়ে একটা মাদ্রাসায় ভর্তি করে দিল। আমি সে মাদ্রাসায় তখন যাই, ইসলামের ভিতরে আমার মার কোনো খোঁজ খবর নাই। আমার মা আসে 2 মাস 6 মাস পর পর এসে আমার নানির 500-1000 টাকা দিয়ে যায়। তো মাদ্রাসার হুজুর
আমার সঙ্গে আপনার কথা হতো না?
না, মা আমাকে আসতে দেখতো না, আর মানে কোনো সময় জন্য আসতোই না, গোপনে গোপনে এসে নানির 500-1000 টাকা দিয়ে যেত।
আপনার সঙ্গে দেখাই করতো না? আপনার মা
দেখা করতো না। মাদ্রাসায় দিয়ে আসলে ওরা আমাকে আর কি বাড়িতে বাড়িতে যে চান্দাটা তুলতে আর কি, ভিক্ষা যাটাকে বলে আর কি, মাদ্রাসার তহবিল দান করেন, এই করেন সেই করেন, মাদ্রাসার খাওয়া দাওয়া সেরকম ভালো দিত না। তো আমি চিন্তা করলাম যে এখানে না খেয়ে থেকে তো কোনো লাভ নেই, আর না খেয়ে থেকে পড়াশোনা করাটা সম্ভব না, তাহলে আমি এক কাজ করি, আমি নানির কাছে চলে যাই। তো আমি ওইখান থেকে মাদ্রাসার তো পলায় নানির কাছে চলে যাই। নানিরে বললাম যে নানি আসলে তো ওইখানে তো খাবার দাবার দেয় না, যা কালেকশন হয় হুজুররাই খেয়ে নেই, তাহলে তো আসলে এখানে আমার থাকার কোনো দরকার হয় না, তুমি আমার একটা কাজ বাজ দিয়ে দাও। তা তখন আমার নানি আমার বলল কি, তুই তোর মার কাছে চলে যা। আমার মাকে খবর দেয় আমার নানি, তখন আপনার টেলিফোন ছিল, মোবাইল ছিল না, 40 টাকা মিনিট নেত আর কি। তা নানির আবার অনেক নারকেল গাছ আছে, তো উনি নারকেল বিক্রি করে এবং নারকেলের যে তেল ঘাইন দেয় আর কি, যেটাকে বলে নারকেল তেল বিক্রি করে, নারকেল টারকেল বিক্রি করে বেশ কিছু টাকা হলো। তখন আমার বয়স 8 বছরও যায় আর কি। আমার মা এসে আমাকে নিয়ে যায়, এটা ঠিকানা হচ্ছে আপনার মোংলার ফোর্ট বানেশান্তা, একটা ওটা হচ্ছে পতিতলা, ওইখানে আমাকে নিয়ে যায়। ওইখানে সে আমাকে রাখে, অনেক মেয়ে ছেলে ভিতরে গ্যাদারিং, ওই মেয়ে ছেলেরা আমাকে দিয়ে কেউ মদ টানায়, কেউ পানি টানায়, কেউ সিগারেট টিগারেট টানায়, এইভাবে আর কি। আসলে জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লাগলো, এ বুকি জড়া ধরো, ও বুকি জড়া। তখন ওর বয়স 8 বছর, 5 মাস থাকি। দেখার পর আমার মারে বললাম কি, মা বিষয়টা তো আসলে আমার ভালো লাগতেছে না, তো তুমি আমার নানির কাছে নিয়ে যাও। নানি তখন বলতেছে যে তুই তো কোথাও একা থাকতে পারিস না, সমস্যা কি? তা বলছে নানি আমি তোমার ছাড়া ভালো লাগে না। তখন নানি আমাকে একটা দোকানে কাজ দিয়ে দে, দোকান হচ্ছে চা দোকান, চাল আমার 300 টাকা বেতনে রাখলো।
আপনি ততদিনে তো শিওর হয়েছেন যে আপনার মা ওই পতিতালয়েই থাকে?
এবং আমার মার ঘরে অনেক লোক আসতো যাত, আমাকে দিয়ে সিগারেট টানাতো, মদ টানাতো, আর মার কাছে যদি কেউ জিজ্ঞেস করত বলতো ছেলেটা আমার এখানে কাজ করে।
মানে কখনো আপনার পরিচয় দিত
না? পরিচয় দিত না।
এতক্ষণ ধরে আপনাদের মনে যে প্রশ্নটা এসেছে, সে প্রশ্ন আমার মনে উঠেছে। সে প্রশ্নটা হচ্ছে যে ওর বাবা কোথায় ছিল, এই প্রশ্নের উত্তরটা আমরা একটু সামনের দিকে আগাই ধারাবাহিকভাবে। ও যেভাবে জেনেছে ওর বাবা কোথায় সেভাবেই আমরা ওর কাছ থেকে জানতে চাই, বলেন।
তখন আমার বয়স 9 বছর হয়ে যায়। আমি চার দোকানে 5-6 মাস কাজ করি। তা আসলে ওই সময় ওইখানে কিছু ছেলে পেলে আমাকে খুব ভালো জানত, আমার চেহারাটাও খুব ভালো ছিল ওই সময়। নানির বুকের দুধটা খুব কম পাইছি। আমি পাশের বাড়ি মানে কৃষি ব্যাংকের ম্যানেজার ফরিদ নাম, ওনাদের অবস্থা খুব ভালো, ওনাদের বাড়ি থাকতাম। আর ওইখান থেকে আমাকে ফেন বা নানির যে সময় ভাত রান্না করতে ফেন আমাকে শিশির বোতলে বোঠাই করে করে খাওয়াতো,
ওই ভাতের ফ্যান,
ভাতের ফ্যান একটা দুধই আমার পেটে শত শত ছিল, ল্যাকটোজেন কোন 45 টাকা দাম,
ওই সামর্থ্যটা ছিল না,
না সামর্থ্যটা ছিল না। আমাকে ওই সময় নানি আমাকে ফ্যান খাওয়াতো। তো এইভাবে আমি যা হোক চার দোকানে গেলাম, চার দোকানে যাই আমি 5 মাস চাকরি করলাম। তখন 1500 টাকা আমাকে নানির হাতে দিল। আসলে আমার নানি ওই 1500 টাকা নিয়ে নিল, আমাকে আর একটা জায়গায় কাজ দিল। ওইখানে যেদিন কাজ লাগছে ওর পরের দিন কেরা ইবাদলী নাম আসাদ কমিশনার, উনি ক্রসফায়ার হয়ে গেছে। উনি ওই সময় খুব টপকেটা ডন ছিল জায়গার মস্তান মুনিগঞ্জে। তখন আমার বয়স 10-এর দিকে আসে। তখন আমার উনি একটা থাবা মারল, ওনার একটু পানি দিতে দেরি হয়েছিল। থাবা মারার পরে আমি ওখানে কান্নাকাটি করলাম। তখন আমার লোকজন জিজ্ঞেস করতেছে তুমি কার ছেলে। আসলে আমি তো নানা বাড়ি, আমি আমার মার কাছে তো আসলে বলতে পারিনি যে আমার বাবা কি, আমি এই ধরনের প্রশ্ন করে মার সময় করিনি। বলো তুমি কার ছেলে, তো আসলে আমার সঙ্গে পরিচয় ছিল না। তখন আমার মামা আবার ওইখানের একটা ভালো নামকামী লোক ছিল, তার নাম হচ্ছে আদম। আমি বললাম আমি আদমের ভাইগনি। তখন আমার ওখানে এক লোক বলল তুই আদমের কোন বুনির ছেলে। তো আমি বললাম যে আমি এরম মেজ বুনির ছেলে। তো বলতেছে তো খারাপ মহিলা। তো বলল কি আদমের ভাইগনে যখন ছাড়ে দিন, মামা আমার খুব ভালোবাসত। এর ভিতরে আমি চাকরি ছাড়ে দিলাম, যে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমার নানি খুব অসুস্থ, চাল ডাল ছিল না, রান্না বান্না নাই। নানি বাড়ি আসার পরে মা চলে আসলো বিকেলবেলা। বিকেলবেলা আসার পরে আমি মারে বলতেছি মা আসলে এইভাবে তো হয় না, নানি অবস্থা খারাপ, তো তুমি আমার আব্বার কাছে দিয়ে আসো। তখন বলতেছে যে আমি তোর আব্বার কাছে দিয়ে আসবো মানে। তো বলতেছে মা তুমি যা পরিবেশে থাকো ওটা পরিবেশ না, আমি এবার এসব কথাগুলো নানির কাছে এসে বলছি, তা নানি এবার এগুলো জানে। আর আমার মা যে এইগুলো করে এই অর্থগুলো আমার নানির কাছে এনে দেয়। আমার নানি এই এক এক করে আমার মার টাকাগুলো দিয়ে তার অন্যান্য মেয়েদের বিয়ে শাদী দিয়ে দিচ্ছে।
আচ্ছা।
এবং এই টাকাগুলো দিয়ে আমার নানির জমি রাখা, বাড়ি করা সবকিছুই আমার মা কাছ থেকে টাকাগুলো নিয়ে নিয়ে করছে। তখন আমি আমার মারে বললাম তুমি আমার আব্বার কাছে দিয়ে এসো। তখন একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে কাদের তালুকদার, এর সাথে আমার মার পতিতলা বসেই পরিচয়। তখন শুনেছি বিয়েও নাকি হয়েছে। তো উনি বলল কি ঠিক আছে আমি এখন না সামনের মাসে এসে তোমাকে নিয়ে যাব। তারপরে আমাকে নিয়ে গেল খুলনা বানরগাতি, আমার আব্বার নাম কাদের তালুকদার, ওনার কাছে আমাকে নিয়ে গেল। তো উনি ওই সময় না হলেও সর্বনিম্ন 50 কোটি টাকার মালিক। উনি হচ্ছে মাছের ব্যবসা করে, বাগদা গলদা হরিণা চিকা চিংড়ি মাছগুলো ওই ব্যবসা করে। ওখানে আমি গেলাম, তখন আমার বয়স 10 পার হয়ে 11 দিকে আসছে। তখন আমি ভালো মন্দ বুঝি, তখন প্রেসিডেন্ট ছিল ইরশাদ, তখন চালের দামও কম, সবকিছুর দামই কম। তো মাঝে বলতেছে কি যে তালুকদার সাহেব আছেন, তো ওনার কর্মচারী ছিল 7-8 জন, তারা বলল কি স্যার এখন আসেনি, স্যার পরে আসবে। তো আমার বলল কি তুমি এই জায়গা বসো। তো ওই এলাকার একজন মুস্তান ছিল খোকন, খুলনা নতুন বাজার। খোকনের সাথে আমার মার সাথে আবার সম্পর্ক, খোকন হচ্ছে আপনার এই মহিলা জগতের সম্রাট। তা আমার বসায় রেখে গেল। এবার তো তালুকদার সাহেব আসলেন, সাদা একটা প্রাইভেট কার নিয়ে আসলেন, ওনার ফেজ আমার ফেজ একই ফেজ। আসার পরে বলতেছে তুমি কে। ওইখানে ম্যানেজার একটু বলল কি ভাবি আসছিল, ভাবির ছেলে। মা আসলো, এর ভিতরে আসার পরে বলল কে যে তোমার ছেলে তোমার কাছে থাকতেছে ঠিক আছে রাইখে যাও। তা আমার বলতেছে ভিতরে ডাইকে নিয়ে বলতেছে তুমি আমার এখানে ধোয়া পোল্লা করবো, মাছের যে আপনার ঘর আছে মাছের ঘর প্রায় 40 হাত লম্বা, এই ঘর ধোয়া মোছা করবা আর পয় পরিষ্কার করবা, এরা যা বলবে তাই শুনবা, আর তোমার আব্বার কথা যদি কেউ জিজ্ঞেস করে আমার নামটা বলে না। আপনার 5 ফুট 6 ইঞ্চের মতন লম্বা, দেখতে শুনতে সেরকম ভালো, শ্যামলা, চেহারাটা খুব ভালো আমার। তোমার বললো কি যে তোমার কাছে তোমার আব্বার নাম যদি জিজ্ঞেস করে আমার নামটা বলবা না, তুমি এখানে থাকো। তা আমি বললাম কি যে না আমি বাড়িতে থাকবো, আমি পড়াশোনা করবো। তা বলতেছে কি যে পড়াশোনাটা পরে করো, তুমি আপাতত এখানে থাকবা। তা আমার রেখে চলে গেল, মা আর সে দুজনে প্রাইভেট কার নিয়ে চলে গেল। তা আমি আসলে সকালেও না খাওয়া দুপুরও না খাওয়া, আমি তো ছোট মানুষ আমার কাছে টাকা পয়সাও নাই। ওই ম্যানেজার জিজ্ঞেস করতেছে তোমার আব্বা কে। তা আমি বললাম আমার আব্বার নাম কাদের তালুকদার। তা বলতেছে যে তালুকদার সাহেবের তো পাঁচটা মেয়ে, দুটো ছেলে, খুলনা বিএল কলেজে তার মেয়ে তিনটা পড়ে আর ছেলে দুটো পড়াশোনা করে, তুমি তালুকদার সাহেবের ছেলে হয়ে তুমি আমাদের সাথে কাজ করো কেন? আসলে আমি তো এটা বুঝতে পারিনি, আমাকে যেভাবে আব্বার কাছে রেখে গেছে। তা সবাই হাসাহাসি করতেছে বিষয়টা নিয়ে, ফান করতেছে। তারপরে উনি আসলেন, পরের দিন করে এইভাবে কথাবার্তা শেষ, আমাকে রাত্রিবেলা কটা ভাত দিল, খাওয়ার পরে আমাকে ফ্লোরে ঘুম পড়তে দিল। আমি ফ্লোরে ঘুমালাম, বালিশ টালিশ নাই। তো ওইখানে যেটা কাজে ছেলে ছিল ওনার নাম হচ্ছে মোশারেফ, আমার ভালো করে সব মনে আছে। মোশারেফ ভাই আমাকে বলল কি যে আমার ভাইয়া বলে ডাইকো, উনি একটা খেতা দিল আমার, যে খেতাটা নিয়ে তুমি ঘুমাও। তা আমি ঘুম পড়লাম। পরের দিন সকালবেলা ম্যানেজার জিজ্ঞেস করতেছে আমার আব্বারে যে এরকমের আপনার ছেলেটারে এখানে না রাইখে, সেটা চেহারা সব তো ভালো, আপনি একটা স্কুলে ভর্তি করে দেন। আমার নাম বলছে যে ভিতরে ডাকলো, আমার একটা ব্যাট ছিল, ব্যাট দিয়ে প্রচুর পিটেলো আমাকে, আমাকে প্রচুর মারলো, মোটামুটি দাগ দাগ হয়ে গেল। আমার কান্নাকে দেখবে আমার তো আর কেউ নাই। তা আমি আসলে চলে গেলাম, এখানে যায় পাশের দোকানের রেস্টুরেন্ট টেলারে বললাম কি যে আসলে আমার তো পৃথিবীতে কেউ নাই, তা আমার একটা কাজ দেন আপনি। তা আমি রেস্টুরেন্টে কাজ করলাম।
এখানে আপনার বয়স তখন 10-11 বছর।
11 বছর।
ওই সময়টাতে আপনি কি বুঝতেন মানে 8-10টা ছেলেমেয়েরা যেভাবে বাবা মার কোলে হেসে খেলে বড় হচ্ছে, আপনি পরিচয়টা দিতে গেলে আপনার সমস্যা হচ্ছে? আপনি কি ওই সময়টাতে বুঝতেন যে আপনি আপনার মার, আমরা যেভাবে বলি সমাজে, একটা অবৈধ সন্তান, এবং সে কাজটা করেছে এই ভদ্রলোক, ভদ্রলোক শব্দটা যাচ্ছে না ওনার সঙ্গে যদিও এই সিচুয়েশনের প্রেক্ষাপটে, এবং তারই মানে অনাকাঙ্ক্ষিত ফসল হচ্ছেন আপনি, ওটা কি আপনি বুঝতেন ওই সময়টাতে?
না না, এই সময় আমি আসলে আমার ভিতরে এগুলো কাজ করতো না।
এবং আপনার মনের মধ্যে কিউরিয়াসিটি জাগতো না যে কেন আমার সাথে এরকম হচ্ছে?
না না, আমি এগুলো জানতো না তখন, আমার এগুলো আমার কোন সময়ের জন্য মনে হয়নি।
খালি মনে হতো আমার এই দুনিয়াতে আপন বলতে
বলতে কেউ নেই, শুধু নানি,
শুধু নানি, এটা
শুধু নানি, আমার নানি, আমার নানি ছাড়া আমি কিছু চিনতাম না, উনি আমার বাপ মা সব। যাই হোক, তারপরে ওই রেস্টুরেন্টে আমি কাজ নিলাম। কাজ নিলেও ওই রেস্টুরেন্টটা খুব খারাপ ছিল, ওখানে নিশা যারা করে এরাই খাওয়া দাওয়া বেশি করে। তো ওখানে ছিল বিভিন্ন ধরনের গালাগালি করতো, মারে পানি টানি দিতে দেরি হলে এই সেই। তা একজন লোক উনি আমারে বলছে যে ওই জিনিস মালিক বলল আর কি যে এই জিনিসটা নিয়ে আসো। তা আসলে আমি ওই সময় পাশের দোকানে বসে টিভি চলছিল, তা আমি টিভি দেখছিলাম। তো উনি দুই তিনবার বলেছে আমি শুনি নাই, তো উনি আমার পিছনে নিয়ে কয়েকটা লাথি মারলো। লাথি মারার পরে আমি মোটামুটি লাথি খেয়ে কাজ করি আর কি, কাজ করি। তা ওখানে কিছু ছেলে পেলে জিজ্ঞেস করলো যে তোমার আব্বার নাম কি, বাড়ি কোথায়? তাই বললাম আমার বাড়ি হচ্ছে বাগেরহাটে। কোথায়? অমুক জায়গায়। তো বললো কি যে তুমি অমুকের ছেলে, উনি তো এলাকার প্রভাবশালী ব্যবসায়িক সম্মানীয় ব্যক্তি, তুমি তার ছেলে হয়ে কেন এই রেস্টুরেন্টে কাজ করতেছো? তখন আমি বললাম যে আসলে আমার মা ওনার কাছে রাইখে গেছে, আমি ওনার কাছে ছিলাম, ওনার কাছে ভালো লাগে না থাকতে, তাই আমি রেস্টুরেন্টে কাজ করি। তখন উনি আমার মারে খবর দিল, ওনার কানে এগুলো চলে গেল। চলে গেলে উনি ওই হোটেল মালিককে ডেকে বলল কি তোর হোটেল উঠিয়ে দেওয়া হবে, ছেলেটাকে খেদা দে।
মানে আপনার আপনার মা যাকে বাবা হিসেবে পরিচয় দিয়েছে।
তারপরে কিছু লোকজন আইসে বলল তালুকদার সাহেব ছেলেটাকে খেদা দিতে বলছে, তো আমাকে খেদা দিল। দেওয়ার পরে ওইখানে আপনার রূপসাটু বাগেরহাট একটা নদী আছে যাকে ভৈরব নদী বলে, ঈশা শেখদারের যে নদীটা, ওই নদীটা ওইখানে ফেরি চলত, সারা রাত ফেরি চলত, ওই ঘাটটাই সবসময়ের জন্য জমজমট ছিল, ওর পাশে হচ্ছে নতুন বাজার। তখন আমাকে খেদা দিল। তো আমার একটা হাফ প্যান্ট, প্যান্টটা তো ছেঁড়া, তার একটা গেঞ্জি গায়ে স্যান্ডো গেঞ্জি, স্যান্ডেল নাই, কাপড় চাপড় নাই আমার, এইভাবেই চলি। তখন আর কি আমার মা, আমার মাকে খবর দিল যে কি একটা বাজে ছেলে এখানে রেখে গেছ। এই সে মাকে খবর দিল, বলতে খেদা দাও, খেদা দিছে। তা আমি আসলে কোথায় যাবো ওই রাত্রিবেলা? তা আমি ফেরিতে ঘুম পড়লাম, আমি আমাকে খাতেও দিনে রাত্রিবেলা আমি ফেরিতে ঘুমাইছি। ওখানে ট্রেন ছিল বাগেরহাট টু রূপসা, ট্রেন ছিল, ট্রেনে হচ্ছে আপনার ওই ট্রেনে উঠলাম ভোরবেলা, ওঠার পরে নানি বাড়ি চলে গেলাম। আমি সকালে খাইছিলাম, দুপুরে না খাওয়া, রাত্রেও না খাওয়া, ইভেন কি সকাল পরের দিন সকালেও না খাওয়া। তখন আর কি আমার খুব খিদে লাগছে। তা ট্রেনে আপনার ফেরিওয়ালারা মাথায় করে ওই রড ধরে বগিতে ওঠে, পাউরুটি অনেক কিছু নিয়ে ওঠে। তখন আমি আমি হলো ওই গেটের উপরে দাঁড়ানো, আর ওই রুটিওয়ালা আপনার রুটি নিয়ে মাথায় ওই রুটির ডালাটা নিয়ে উঠতেছে। তখন রুটিওয়ালা তার নিচে হচ্ছে আপনার পাত দিকে হচ্ছে ওর খেয়াল, আর রুটি হচ্ছে মাথার উপরে, আর আমি হচ্ছে রুটির ওই মানে বগির উপরে দাঁড়ানো, আমি ট্রেনের ভিতর দাঁড়ানো। ও যখন উঠতেছে তখন আমি দুই তিনটা রুটি নিয়ে নিলাম। মানে আসলে ওই চুরি করে রুটিওয়ালা দেখিনি আর কি, আমার খুব খিদে লাগছে। তখন ওই রুটিওয়ালা দেখে আমার কয়েকটা থাবা মারছে, পাশে আর একটা রুটিওয়ালা দেখে বলছে আমাকে থাবা মারছে, চার পাঁচটা থাবা মারলি আমি একা একা কান্নাকাটি করতেছি,
রুটিগুলো নিয়ে নিল,
রুটিগুলো নিয়ে নিস আমাকে দিনি। পরে যাত্রাপুর নামে একটা স্টেশন আছে, ওই স্টেশনের কিছু দুইজন মহিলা তার হাজবেন্ড আর একটা বাচ্চা উঠছে, তো ওরা পাউরুটি কলা টলা কিনছে। তা আমি ওদের কাছে যে বললাম যে আমি আসলে দুই দিন কিছু খাইনি, তা আমার যদি একটু রুটি দিতেন আমি খাতাম।
আমরা এখানেই একটা বিরতি নেব, চার মিনিটের অবধারিত বিরতি। এই চার মিনিটেই পৃথিবীতে অসংখ্য ইতিহাস তৈরি হবে, যে ঘটনাগুলো হয়তো আপনি জানবেন অথবা জানবেন না। আমাদের চারপাশেই এরকম অসংখ্য মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছে, যাদের ফেস থেকে আসলে বোঝার উপায় নেই যে তার জীবনে কত বড় একটা নির্মম সত্য লুকিয়ে আছে। প্রিয় শ্রোতা, খুব অল্প সময়ের জীবন নিয়ে আমরা দুনিয়াতে আসি, খুবই অল্প সময়ের জীবন। সৃষ্টিকর্তা ভালোবেসে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল বলেই মানুষ হিসেবে এসেছি। আমরা যেন কোনো মানুষকে অসম্মান না করি, ইরেসপেক্ট না করি, নিজেদের কষ্ট হলেও তাদেরকে যেন অসম্মান না করি। এই গল্পের শুরু হয়েছে আজকে। আমাদের এই সমাজ কিংবা আমাদের এই সামাজিকতা, সেখান থেকে এরকম একটা শিশু কিভাবে এই সমাজে বেঁচে থাকে, কিভাবে সমাজে প্রতিনিয়ত যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যায়, সেই গল্প আজকে এখানে রচিত হচ্ছে। এবং এই জন্যই আমরা বলি জীবন নাটকের চেয়েও ভয়াবহভাবে নাটকীয়। এই গল্পের শুরু মাত্র, চার মিনিট পরে আমরা ফিরে আসব এবং যে কথাটি আজকের অনুষ্ঠানে বারবার বলব, আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হ্যালো ইট নাইন টু জিরো জীবনের গল্প পার্ট থ্রি, তিন নম্বর বইটি এবারের বইমেলায় নিয়ে আসছে বর্ণপ্রকাশের ৯২ নম্বর স্টলে। বইটি যারা অগ্রিম বাসায় বসে পেতে চান, কারণ বইটি খুব অল্প সংখ্যকভাবে বাজারে নিয়ে আসা হবে, তারা একটি পার্টিকুলার নির্দিষ্ট নম্বরে ফোন দিয়ে অ্যাডভান্স অর্ডার করবেন, ১৫০ টাকা বইয়ের মূল্য, আপনার বাসায় বইটি পৌঁছে যাবে। এবং এই বই থেকে অর্জিত লভ্যাংশ একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে কিংবা কোন একটি সামাজিক কাজে ব্যয় করা হবে, যেটা আপনাদেরকে জানানো হবে। এর কানাকড়িও আমি ব্যক্তি কিবডিয়ার পকেটে ঢুকবে না কিংবা কারোর পকেটেই ঢুকবে না। বইটি যদি আপনি অ্যাডভান্স অর্ডার করতে চান, ঠিকানা হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297, আবারও বলছি 16297। এই নম্বরে আপনি ফোন দেবেন অফিস টাইমে 9টা টু ৫টা, এই নম্বরে ফোন দিয়ে আপনি বইটির অর্ডার করে রাখবেন, বইটি বাজারে আসা মাত্রই আপনাকে ফোন দিয়ে বইটি আপনাকে পৌঁছে দেওয়া হবে। আমরা চার মিনিট পরে আবারও ফিরে আসছি জাহিদের জীবনের গল্পে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো এইট নাইন টু জিরো, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময়ই আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Close up presents Hello 8920, Close up, the closer the better. Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময়ই আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
প্রিয় শ্রোতা, আমরা চার মিনিট পরে আবারও ফিরে এসেছি, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আজকের এই গেস্ট যিনি রয়েছেন জাহিদ, তাকে নিয়ে ফিরে এসেছি, তার জীবনের নির্মম গল্প এখানে আপনারা শুনতে যাচ্ছেন, আরও ভয়াবহ আছে সামনে, আমি নিশ্চিতভাবেই সেটা বলতে পারি এতদিনের অভিজ্ঞতা থেকে। তার সঙ্গে যদি আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, তাহলে আপনাকে আমি বলবো আমার ফেসবুকে আসার জন্য। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, পেস্টিতে লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেস্টির মেম্বার হয়ে যাবেন। যারা ফেক পেস্ট করেছেন আরজে কিবরিয়া নামে, হ্যালো ইট নাইন টু জিরো নামে, কিংবা কিবরিয়া সরকার নামে, যারা অনুষ্ঠানটি শুনছেন তাদের সবার জন্য একটি রেড অ্যালার্ট। রেড অ্যালার্ট হচ্ছে এই যে আমরা অত্যধিক মাত্রায় এরকম খবর পাচ্ছি যে এই ফেক পেজগুলোর মাধ্যমে বিভিন্নভাবে আমাদের লিসনারদেরকে প্রতারিত করা হচ্ছে, সুতরাং আমরা আইনের সাহায্য নিতে বাধ্য হয়েছি। ইতিমধ্যে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আরও এরকম যারা কাজগুলো করছেন তাদেরকে খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। সুতরাং সবাইকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, কাউকেই আমরা কোনো ক্ষতি করতে চাই না, এই ফেক পেজগুলো যারা ওপেন করেছেন ইমিডিয়েটলি ক্লোজ করে দিন, পরবর্তীতে এর দায় আমরা কোনোভাবেই নিব না। ওকে, আমি যেখানটায় ছিলাম আমি সেখান থেকে ফিরতে চাই। জাহিদ, আপনি কোন একটা জায়গায় গিয়ে বললেন যে আপনার ক্ষুধা লেগেছে কিছু খাবার দেওয়ার জন্য আপনাকে, তারপর
ওনারা আমাকে একটা রুটি দিল, কলা দিল, ছোট একটা কলা দিল, একটা রুটি দিল। আমি সেই রুটিটা খেয়ে, আমার রূপসার থেকে বাগেরহাট যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগে লোকাল ট্রেনে। তখন টিটি এসে আমার কাছে যে টিকিট মাস্টার, সে এসে জিজ্ঞেস করলো তোমার টিকিট কই। তা আমার আসলে একটা স্যান্ডো গেঞ্জি, একটা হাফ প্যান্ট পরা স্যান্ডেল নিয়ে পাই। তো আমি বললাম আমার কাছে টাকা নেই। তো উনি আমার বললো যাবা কোথায়, তো অমুক জায়গায়। তো উনি আমাকে বললো কি যে ঠিক আছে তোর কাছে টাকা যখন নেই তুই এখানে বয়। আমি বসে থাকলাম, উনি ওনার কাজগুলো সম্পূর্ণ মানে কমপ্লিট করে উনি আমার যেখান থেকে আর কি ট্রেনটা ছাড়ে ইঞ্জিল ইঞ্জিল রুমে নিয়ে গেল আমাকে।
ওকে,
নিয়ে যাওয়ার পরে বলতেছে তুই আমাকে মেসেজ কর। শরীর মেসেজ কর। তা আমি ওনার আসলে গাটা মানে মেসেজ টেসেজ করে দিলাম। দেওয়ার পরে উনি মোটামুটি আমার 5টা টাকা দিল। 5টা টাকা দেওয়ার পরে তা আসলে একটা রুটি খেয়ে তো আমার আসলে পেট ভরি নেই, আমি অন্য স্টেশনে নামে গেলাম। নামে যাওয়ার পরে একটা হোটেলে ঢুকলাম। ঢোকার পরে আমি বললাম যে ভাতের প্লেট কত, তখন বললো 2 টাকা ভাতের প্লেট, আলু ভর্তা 1 টাকা আর ডাল হচ্ছে ফ্রি। তা আমি বললাম যে আমাকে 2 প্লেট ভাত দেন আর একটা আলু ভর্তা দেন।
2 প্লেট ভাত এবং
একটা আলু ভর্তা দেন। তো উনি আমার 2 প্লেট ভাত দিল, একটা আলু ভর্তা দিল,
মানে 5 টাকার খাবার।
তা আমি খালাম আর কি। খাওয়ার পরে ট্রেন আর আসে না, ট্রেন নাকি অন্য সামনের স্টেশনে ট্রেন পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওইখানে রাত্রে স্টেশনে থাকলাম। তখন আপনার শীতকাল ছিল, প্রচন্ড পরিমাণে শীত।
আপনি মন খুলে কাঁদেন, আমি সবাইকে থামার জন্য বলি, না কাঁদার জন্য। আজকে আমি আপনাকে বলবো কোন লাজ লজ্জা করার দরকার নেই, আপনার যেভাবে বলতে ইচ্ছা করে, মন খুলে যেভাবে আপনার যদি কাঁদতে ইচ্ছা করে, আমরা শুধু কান্নাই শোনাবো আজকে রেডিও লিসনারদেরকে।
না আসলে আমি মোটামুটি রাত্রেবেলা শীতের ভিতরে তো আমি ওইখানেই থাকলাম আর কি, কিছুক্ষণ ঘুম পড়ি, কিছুক্ষণ শীতের জন্য ঠান্ডা হয়ে যায়। রাতটা কাটানোর পরে সকালবেলা ট্রেন আসলো, ট্রেনে উঠে আমি বাড়ি গেলাম, নানির বাড়ি গেলাম। নানির বাড়ি যাওয়ার পরে থাব্বা নানি বললো তোর তোর আব্বার কাছে রেখে এসে তুই চলে আসিস কেন। তাই বললাম কি রকম আমার খাতিটা দিদে না, খুব মারধর করে নানি। তা নানি বললো ঠিক আছে তুই আর কি কোথাও যা লাগবে না, তুই আমার সঙ্গে থাক। তা আমি মোটামুটি নানির কাছে থাকলাম। নানির অবস্থা তো খুব খারাপ ছিল, নানির 2টো জমি ছিল, একটা জমি নিয়ে কেস চলছিল আর একটা জমি তুলে থাকতো আর কি বাড়ি করে। তা ছোট খালা ওই সময় মোটামুটি একটু বড় হয়ে গেছে, তো মেয়ে মানুষ, বিভিন্ন দিক দিয়ে বিয়ে শাদীর খোঁজ খবর আসতেছে। এইভাবে আমার বয়স যখন 11 থেকে 12 বছর তখন আমি মারে মা বাড়িতে আসলো। তখন আমি বললাম কি মা আমার গায়ে তো প্রচন্ড জ্বর, হাম উঠছে, তা তুমি আসলে কোথাও যায় না মা, নানির অবস্থা খুব খারাপ। তা বলতেছে তোর নারীরা মাসে মাসে অজস্র টাকা পয়সা দিয়ে যায়, তোর খাবার দাবার টাকা পয়সা সবকিছু দিয়ে যায়, আসলে এই টাকাগুলো তো নানি কি করে। তখন আমার নানির সাথে মা আর কি তর্কতর্কি করে গ্যামজাম করলো, বললো কি যে তোর এই জায়রো টাইরো নিয়ে তুই চলে যা,
এই ধরনের কথা আপনার নানি বললো।
নানি বললো, তখন আমি নানিরে বললাম কি নানি আমি তো জানো না আমার তো আব্বা আছে।
প্রিয় শ্রোতা, একটা বিষয় আজকে বলে নেই, আমরা সাধারণত আমাদের অনুষ্ঠানে এই ধরনের স্ল্যাং গালিগুলো মিউট করি, আমরা একটা বিশেষ শব্দ ব্যবহার করি, প্রচার করি না। কিন্তু আজকে আমি একটা গালিও মিউট করব না, করব না এই কারণে যে এই গালিগুলো আমাদের কানে এসে বাড়ি দিক, আমাদেরকে চপেটাঘাত করুক এবং আমাদের অন্তরে গিয়ে আঘাত লাগুক, এটা আমাদের প্রাপ্য। কজ আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজ এই সন্তানের সিকিউরিটি দিতে পারে না, যে সমাজের মানুষের অনেক আছে কিন্তু এদেরকে এভাবে গালি দেয়, যে সমাজের মানুষের শিক্ষা আছে কিন্তু সেটার যে প্রপার ব্যবহার করা উচিত সেই জায়গায় আমাদের যথেষ্ট সমস্যা। আমরা রেডিওতে এই অনুষ্ঠানটা শুনছি, আমরা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিচ্ছি। আমি বারবার বলি দিস ইজ নট অ্যান এন্টারটেইনমেন্ট শো, ইটস আ রিফ্লেক্ট অফ লাইফ, জীবনে যা ঘটে সেটাই এখানে বলা হয় এবং এটা আমরা কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভুলে যাব, এটাই আমাদের চরম নিয়তি। এবং এই জন্যই আজকের এই স্ল্যাংগুলো মিউট হবে না, এর জন্য যদি আমার শাস্তি হয় হোক, কিন্তু আমি এই স্ল্যাংগুলো প্রচার করতে চাই। বলুন আপনি।
তারপরে নানি বললো কি যে তোর এই ছেলেকে নিয়ে তুই চলে যা। তখন বললো কি যাই তোর কাপড় চোপড় কি আছে গুছা? তা আমি বললাম কি মা আমার একটা প্যান্ট আছে আর একটা জামা আছে, পর স্যান্ডেল নেই। তো মা আমাকে সঙ্গে করে নিয়ে গেল, নিয়ে একটা স্যান্ডেল কিনে দিল। দিয়ে আমার মা কখনো ট্রেনে চলতো না, সে চশমা ইউজ করত এবং দামি দামি শাড়ি ইউজ করতো, সে সবসময় জন্য সে স্মার্ট হয়ে থাকতো আর কি। তা উনি আমার বাসে করে নিয়ে গেল, বাসে ভাড়া হচ্ছে 10 টাকা, বাগেরহাট থেকে রূপসা 10 টাকা। তো উনি আমাকে ওইখান থেকে নিয়ে যে উনি আমারে ওই মার ওই মোংলারপুর বাণীশান্তা থাকে না, উনি এখন আপনার খুলনা হাউজিং নামে একটা কলোনি আছে
ওই সময়টা
থেকে, মানে উনার আসলে প্রমোশন হয়েছে আর কি। উনি হাউজিং এ একটা বিশাল একটা ফ্ল্যাট নিয়ে 8-10টা মেয়ে নিয়ে উনি জাস্ট ব্যবসা করে আর কি। উনাকে শেল্টার দিয়ে যে খোকন নামে যে লোকটার কথা বলছিলাম, খোকন হচ্ছে ওই সময় আপনার জাতীয় পার্টির একজন বিশাল নেতা থাকে, এবং ইভেন কাশেম সাহেব উনি এমপি, মুসলিম সাহেব ঈশা সিকদার তখন জন্ম হয়নি আর কি, ঈশা সিকদার তখন মুসলিম সাহেবের বড়িগার্ড হিসাবে কাজ করে। আমার মা টোটাল ওই চ্যানেলটার ভিতরে আর কি মা জড়িত, মুসলিম সাহেবের সাথে ওনার ভালো সম্পর্ক। তখন খুলনার টপ টপার ডন হচ্ছে মুসলিম সাহেব এবং কাশেম সাহেব, তাই কাশেম সাহেব ওনার বাসায় আসতো, আসা যাওয়া করতো। তো আমাকে ওইখানে নিয়ে গেল, মেয়েরা সবার ভায়া ভায়া করে ডাকে। তা আমি বললাম
ওই বাসাটাতে,
ওই বাসাটাতে, তো ওই বাসাটাতে মোটামুটি মনে করেন ওই যে মেয়েদের বেলুন লাগে,
বেলুন মানে আপনি যেটা কন্ডম যেটা
কন্ডম আর কি ইউজ করে
কন্ট্রাসেপটিভ।
আমার বয়স 11 বছর,
আপনি কিছুই বোঝেন না আসলে জিনিস,
আমি কিছু বুঝি না। তা আমাকে মোটামুটি দেখা যাচ্ছে যে প্রথম গেলাম, গিয়ে গোসল টোসল করলাম, খাওয়া দাওয়া করলাম। তা খোকন সাহেব আমাকে নিয়ে গেল মার্কেটে, নিয়ে দুটো জামা দুটো প্যান্ট কিনে দিল। আর খোকন সাহেবের সঙ্গে আমার মা আর কি রাত্রে থাকতো, মেয়েরা যার যার আলাদা থাকতো। আমাকে জামা কাপড় কিনে দিল, আমি খুব খুশি। খাবার দাবারও ভালো, রান্না বান্না হয় না, সব হোটেলের থেকে খাবার আসে। তা প্রচুর পর্যাপ্ত পরিমাণে লোক আসা যাওয়া করে ওইখানে। তা ওই যে লোকগুলো ঢোকে আর কি, কেউ সিগারেট আনতে টাকা দেয়, কেউ খাবার আনতে টাকা দেয়। তা ওইখান থেকে টাকা দেওয়ার পর যা বাঁচত মোটামুটি 10-20 টাকা 50 টাকা যা বাঁচত আমাকে বকশিস দিয়ে যেত। তো এভাবে 3-4 দিন যাওয়ার পরে আমার একটা মেয়ে বলতেছে কি ওই দোকানের থেকে যায় 4 প্যাকেট কন্ডম কিনে নিয়ে এসো, বেলুন কিনে নিয়ে আসো। তা আমি দোকানে যে বেলুন কিনে নিয়ে আসছি, তা আমি চিন্তা করলাম যে বেলুন আমি একটা খুলি, খুলে ফুলই। তা আমি একটা বেলুন খুললাম, খোলার পরে তা বেলুন দিয়ে আপেল বানানো যায়।
জি,
ওই বেলুনের বোটার ওইখান থেকে ছিঁড়ে এই পাশ ভরে দিয়ে উল্টো দিলি, ফুললি, আপেল বানানো যায়। আপেলের পরে আবার একটা গর্ত হয়ে যায় মাঝখানে, ওর ভিতর পানি দিলি টকবক টকবক করে ফোটে,
নড়াচড়া
করে আর কি। তা আমি ওই একটা বেলুন মোটামুটি খুলে আপেল বানাইছে, হাইটাস দিছে, তা টিউবওয়েল দিয়ে একটু পানি নিয়েছে, পানি নিয়ে ওর পরে দিচ্ছে দিলি। মোটামুটি এইভাবে খেলা করতে করতে আমি বাসার দিকে আসতেছে, আপনার 10টা বেলুন দিচ্ছে আমাকে। 10টা বেলুন দেওয়ার পর আমি একটা খরচ করে ফেলেছি, আর 9টা এনে দিচ্ছে, যা এরকমের আপা 9টা দিচ্ছে, কার একটা আমি আর একটা মেয়ে যেয়ে করছি। উনি উঠে আমার একটা থাবা মারল, যাই উনি একটা গালি গাল, শুয়ারও বাচ্চা তোরে কি এটা এটা করতে দিছি, তুই জানিস এর একটা মূল্য কি, এটা গোনা, এর হিসাব দিতে হবে রাত্রির বেলা। তা আসলে তো আমি তো বুঝতে পারিনি। তা আমার মা দাঁড়ায় রয়েছে, আমাকে মারলো, আমার মা কোনো কথা বলল না। এভাবে আমি কান্নাকাটি করলাম, আমার মারে আমি রাত্রিবেলা বললাম যে মা আমার উনি মারলো, তুমি কিছু বললে না, কয় যা যা কাজকাম কর। খোকন সাহেব আসছে, ওনার নিয়ে উনি বাসার ভিতরে টাকা পয়সা গোনাগাতি করতেছে। এভাবে গেল 3-4 দিন ওই বাসায় থাকলাম। থাকার পরে ওই বাসায় কি একটা সমস্যা হয়েছে আমি জানি না, ওই ভিতরে আপনার ওই এটা হচ্ছে নিচতলা, তা দুই পাশে খেলার মাঠ, মাঝখানে একটা 4-তলা বিল্ডিং। তো ওইখানে কিছু ছেলে পেলে, স্থানীয় ছেলে পেলে ওরা ফুটবল খেলে। তো এখানে জালনা ছিল, গ্রিল ছিল না, কাঠের জালনা, জালনা আটকা দিত। তো এরা সন্দেশ দেখি আপনার ওই জালনার পাশে জানি কারা দাঁড়ায় ছিল কিছু ছেলে পেলে, তো কাস্টমার আসতেছে যাচ্ছে, ছেলে পেলে অ্যাটাক করে ফেলছে
বাসাটাকে।
4টা লোক ল্যাংঠা ওই অবস্থা, মেয়েদের ধরিছে, ছেলেদেরও ধরিছে। আমার মা হচ্ছে ওইখানে দালাল জাটকে বলে আর কি, ওই খোকন সাহেব হচ্ছে হেড দালাল, উনি আইন প্রশাসন সব দেখে, আর মা হচ্ছে মহিলাদের সর্দার আর কি। তার ওই ছেলে পেলে ধরার পরে পুলিশ ফোন দিল, থানাটা হচ্ছে খুলনা সদর থানা, আসলে ওই সময় ওসি টসির নাম আমার মনে নাই, ঘিরে ফেলছে। তখন পুলিশ আসলো বড় একটা গাড়ি নিয়ে, সবাইকে নিয়ে গেল, আমারও নিয়ে গেল, আমাকে সাথে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে ওইখানে নিয়ে বললো যে তুই এখানে কতদিন থাকিস? তা আমি বললাম যে আমি 3-4 দিন হয়েছে আইসি। তা বলতেছে তুই এখানে কি করিস? তা আমি বললাম আমার মা হচ্ছে এনি। তখন আমার মারে দারোগা এসে বলল যে বিশ্রী বিশ্রী গালি গালাজ করলো, যাই তোর এত সুন্দর একটা ফুটফুটে ছেলে, তোর কত সুন্দর চেহারা ছবি, তুই এটা নিয়ে কাজ করে খেয়ে মানুষ করতে পারিস না, ছেলেটাকে বিশ্বাস খাতায় নাম দিয়েছিস, এসব ধরনের গালি গালাজ করলো। করার পরে আমাদের ধরছে লোকে যে আপনার সন্ধ্যার দিকে রাত একটার দিকে খুব খিদে লাগছে, ইভেন ওই সময় কখন সাপ ছিল না, এখন কোন লোক আসতেছে না ছাড়াতনি। তখন আমি বললাম যে মারে বললাম আমার তো খিদে লাগিছে, তা বলছে খিদে লাগিছে যে পুলিশটা যে বলগে যে, তা আমারে উনাদের রাখিছে লোকের ভিতরে, আমার রাখিছে ওই অফিসের সামনে যে চেয়ার আছে চেয়ারে বসায়। তা আমি দারোগা সাহেবকে যে বললাম স্যার আমার খুব খিদে লাগিছে আমাকে কিছু খাতে দেন, তা করছে কি তোর মা বিশ্বাগিরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, তুই আমার কাছে খাতে চল মার কাছে চাগে যে, তা বলতেছে আমার মারে বলতেছে যাই তুই ওরকে কিছু টাকা দে খাবার কিনে নিয়ে, তা বলছে আমার ছেলে না ওর, আমি মোংলারপুর বাণী শান্তায় কুড়িয়ে পাইছি, আপনার মায়া লাগলে আপনি দেন। এই কথা বলার পরে উনি আর কি মাতৃ গেছে, তার এক পুলিশ ঠেকাই দিছে, সে পুলিশের সাথে উনার লিং আছে। তারপরে ওই দারোগা আমার রাত্রেবেলা দুটো পোয়ারাটা আর একটা ডিম এনে দিল আর ডাল এনে দিল খালাম। সকালবেলা আমি দারোগারে বললাম কি আমি চলে যাবো স্যার, আমি থাকবো না, খাতরে কোটে চালান দেওয়া হবে। তারপরে সকালবেলা দশটার দিকে আমাদের সবাইকে গাড়িতে করে ওনাদের সবারই হ্যান্ডকাপ দিছে, আমার হ্যান্ডকাপ দিনে কোর্টে চালান দিছে, কোর্টে চালান দিলে কোর্ট পুলিশ আমার খাঁচার ভিতরে আটকে রাখিছে। বেলা একটার দিকে জামিন হয়ে গেল, মোটামুটি ছেড়ে দিল আমাদের সবাই, ছেড়ে দিলে যে সব মেয়ে ছেলে যেখান তাই ছিল সে সেখানে তার গন্তব্যস্থানে পৌঁছে গেছে। আমার মা খোকন সাহেবের ফোন দিল, দিলে খোকন সাহেব তার একটা বাসা ছিল সে বাসায় নিয়ে গেল আমারে, আমার আমার মারে নিয়ে গেল। তখন আমি মারে বললাম কি মা তুমি এসব ছেড়ে দাও, দিয়ে আমাদের আমার সাথে চলো, আমি বাগেরহাট যাই আমি কাজ করব, তুমিও কাজ করবো, দুজনে কাজ কাম করে খাবো, এগুলো দরকার নেই মা বাদ দাও, এগুলো ভালো না মা। তখন আমি আসলে বুঝতে পারি, তখন বারো বছর বয়স, আমি তখন বললাম মারে, মা বলল কি যে কি করবো না করবো সেটা আমার ব্যাপার, তুই তো নানির কাছে চলে যা। আমি আমার নানির কাছে চলে আসি, আসে নানির এসব কিছু বললাম যে নানি আমার পুলিশ এরকম, এর ভিতরে আমার এক পুলিশ আমার এক লাথিও মারছে কোঠে, আমি কইছি আমি এর ভিতর ঢুকবো না, এ করলে আমার একটা লাথি মারিছে পুলিশ, আমি লাথিটা খালাম, খাওয়ার পর ওইখান থেকে বেরোনোর পর নানির দ্বারা চলে আসলাম, মা চলে গেল। তা মা চলে যাওয়ার পরে মা খুলনা আসলো, আমি বাগেরহাট চলে গেলাম। খুলনা আসার পরে আপনার অগ্রণী ব্যাংকের ম্যানেজার কবির সাহেব, উনি হচ্ছে খুলনার এরিয়ার অগ্রণী ব্যাংকের এরিয়ার ম্যানেজার এবং ইভেন সভাপতি ছিল, উনি খুব শিক্ষিত ছেলে এবং ওনার মেয়ে দুটো মেয়ে, তা উনি আমার মার সাথে ভালো একটা পরিচয় হয়ে গেল খুলনায় বসে চলতি পথে। পরিচয় হলে বলল কি আপনার কি হাজবেন্ড আছে, তো মা বলছে না হাজবেন্ড নাই। তা আমার খালু যে ছিল খুলনায় বড় খালু পিপুলস মিলে চাকরি করত, উনার বাসায় যে মা উঠলো কবির সাহেবকে নিয়ে,
কবির সাহেবটা গেছিল ওই
ব্যাংকের ম্যানেজার,
মানে ওনার সঙ্গে পরিচয়ের পরপরই উনি ওই বাসায় উঠে গেল বলতে কোন ধরনের বেসিসে?
মানে আমার মা ওই কবির সাহেবকে নিয়ে বলল চলেন আমাকে বাসায় চলেন,
ওকে
আমার বড় বোন থাকে সেখানে,
ওকে
নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বড় খালা জিজ্ঞেস করলো কে, কয় আমি এর বিয়ে করেছি। তো কবির সাহেবের সঙ্গে যখন আমার বড় খালু ওইখানে খুব একটা ক্ষমতাশীল লোক ছিল, তখন খালুরে মা বলল যে আমাদের আটকা দিয়ে বিয়ে দিয়ে দেন, এর পুরো ঠিকানা আমি কেনা রাখে।
তখন ওনার সঙ্গেও কি ধরনের অবৈধ সম্পর্ক ছিল?
আগে থাকতে খোকন সাহেবের মাধ্যম দিয়ে কবির সাহেবের সাথে পরিচয়,
ওকে
টেলিফোন করলো ওইখানে নানির বাড়ির পাশে গোপন নামে একজন ব্যক্তি ছিল, তার পাঁচটা ছেলে জাপান থাকে, তো ওই গ্রামের ভিতর শুধু ওদেরই টেলিফোন আছে আর কেউ নাই। তা আমার মা টেলিফোন করলো, খালু টেলিফোন করলো যে আপনি আসেন আপনার মেয়ের বিয়ে দেব। তখন কবির সাহেবের সঙ্গে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে
বিয়ে
করার পরে তখন মা কবির সাহেব খুবই ভালো লোক ছিল, উনি বলল তুমি অতিথি কি ছিলে আমি জানি না, তবে তুমি এখন আর কোথাও কিছু করতে পারবা না, তোমার বাপের বাড়ি তুমি থাকবা, আমি তোমার মাসে মাসে যত খাবার টাবার যেখানে যা লাগবে আমি বহন করবো। তো ওনার প্রাইভেট ছিল, মোটরসাইকেল ছিল, তখন আর এক্স ইয়ামা গাড়ি ছিল ওই সময়, উনি খুলনার থেকে ওই গাড়ি চালা বাগেট আসা যাওয়া করত। তা বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়ার পর কবির সাহেব মেনে নিল, যাকে একটা মেয়ে যদি ভালো হয় তা মেনে নিল। নেওয়ার পরে তখন মোটামুটি বিয়ে শাদি হয়ে গেল।
আপনার ব্যাপারটা জানতো সে?
না,
তখনও জানে না আপনার ব্যাপারটা?
না।
আচ্ছা,
মোটামুটি ওই কবির সাহেব মাকে বিয়ে করলো, করার পরে দুই তিন দিন পরে বাগেরহাটে এসে নানির একটা জায়গা ছিল, ওই জায়গার পরে একটা ঘর উঠে দিল। ঘরটার উঠে মোটামুটি ফার্নিচার টার্নিচার যা লাগে আর কি সব সাজায় গুজায় দিল। দেওয়ার পর আমি এসে ভিতরে এসে মাকে ডাক দিলাম, বললো একে একে আমার আগের ঘরের ছেলে। তখন ও কবি সাহেব বললো এগুলো তোমার আগে বলা উচিত ছিল, যা হোক ভালো। তখন আমি বললো কবি সাহেব বললো এইসব ছেলে পেলে যদি এখানে থাকে আমি কিন্তু আসবো না। তা মা বললো কি বাবা তুমি যেদিকে মন চাও সেদিকে চলে যাও।
আপনাকে বলল?
হ্যাঁ। তখন আমি নানিরও বললাম যে নানি আমি কোথায় যাব। নানি বললো তুই আমার এখানে থাকবি আর কি করবি। এর ভিতরে আপনার এইভাবে জীবনযাপন চলতেছে, তখন আমি আর কি করব। তখন আমার মা বললো কি যে আমার মা তখন মোটামুটি খুব সুখী শান্তিতেই আছে, খাবার দাবার যেখানে যা লাগে। এর ভিতরে মার একটা বাচ্চা মানে দুই তিন মাস পরে মার পেটে আর কি একটা বাচ্চা আসে। তখন মার একটা কাজের লোক দরকার, আমার মা কখনো রান্না বান্না করেনি, সবসময় বিলাসবহলে আর কি চলাফেরা করছে। তখন ওই আমার মা আমারে বলল কি যে আমার এখানে তিন বেলা খাবি দেবে। ওই লোক ভদ্রলোকও বললো তুমি এখানে খাবা দাবা আর যদি পারো পড়াশোনা করো, আর এখানে তোমার মার হাড়ি পাতিল টাতিল রান্না বান্না যা লাগে সবকিছু তুমি করবা। তা আমি বললাম কি ঠিক আছে। তা আসলে আমি থাকলাম, থাকার পরে স্কুলে যাওয়ার টাইমটা আর হয় না, আমার মা দশটার দিকে ঘুমে তরত, আমি সকালে উঠে রান্না বান্না করে টরে ওই লোক সপ্তাহে তিন চার দিন আসতো। ওই লোক আসলে ওই লোকের কাপড় চুপড় ধুয়ে দিতে হতো, আবার ওই লোক বাজারে যেত বাজারে ব্যাগ ভর্তি হতো আমার। মোটামুটি সবসময় ওনাদের সাথে সময় দেওয়া লাগতো। আমার যে মা, মা হিসেবে আমাকে সে আমার সন্তান হিসেবে সে আমাকে দেখতো না, জাস্ট কাজের ছেলে হিসেবেই দেখতো। আমার এইভাবে ইউজ করতেছে করতেছে আমিও চলতেছি। তারপর আমার মারা আমি বললাম কি মা তুমি আমার আব্বার কাছে যে আমার বুঝে টুজে দিয়ে আসো, আমার এত অত্যাচার মা ভালো লাগে না। তা বলছিস কি ঠিক আছে তুই বাজারের থেকে বাজার ঘাট করে নিয়ে তোর আমি একটা দিয়ে আসার ব্যবস্থা করতেছি। আসলে ওই সময় আমার বয়স তো কম, ছোট মানুষ, উনি সব মাসে 15 কেজি চাল কিনত। তো 15 কেজি চাল উনি কিনছে, তা আলী হোসেন নামে এক রিক্সালা ছিল, তো রিক্সালার সেদিন পাইনি, তা আমার বাজারে নিয়ে গেছে 15 কেজি চালই আমার মাথায় উঠে দিছে, 15 কেজি চাল আমার মাথায় উঠে দিছে। হাতে আবার আপনার 5 কেজি তেল উঠে দিছে, টোটাল বাজারটাই আমার। উনি তো ভদ্রলোক, মোটরসাইকেল স্টার্ট দিয়ে বলতেছে কি এইগুলো রিক্সায় করে নিয়ে চলে যা। তা আমি বলতেছি কি যে ওনারা আমি বলতাম জামাই করে ডাকতাম যে জামাই আমি কিভাবে এতগুলো নেব। তো এইভাবে বলার পরে উনি আমার মোটামুটি কান ধরে এমন একটা মোচড় দিল কানটা লাল হয়ে গেল। তা মোটামুটি আমি সেইভাবে আর কি যা হোক রিক্সায় করে নিয়ে আসলাম, আইনে মারে দিলাম। মারে বললাম কি মা তুমি আমার এক কাজ করো তুমি আমার বাপের কাছে দিয়ে আসো। তারপর দিন কেরা সে চলে গেল, কবির সাহেব চলে গেল ব্যাংকে, আর আমার মা আমাকে নিয়ে খুলনায় গেল। খুলনায় যাওয়ার পরে আমার বলতেছে কি যে মা বলতেছে আমার আব্বারা ডাকলো, ডেকে বললো তোমার ছেলে এই যে রেখে গেলাম কি করবা জানি না, এক কথা দুই কথায়। এখন মা তো আর কি ওই লাইনে এখন নাই, এখন সমস্ত তার যে পরিচিত লোকগুলো ছিল আস্তে আস্তে তার কাছ থেকে সরে যাচ্ছে, এখন মা তাদের শত্রুপক্ষ হয়ে গেছে। এক কথা দুই কথা আমার আব্বার সাথে তার সাথে একটা রাস্তার পরে একটা সিনকেট অবস্থা চলে গেল।
মানে আমি জানি না আপনি যাকে বাপ বলছেন সে আপনার আদৌ বাবা কিনা, আপনার মার ভাষ্য অনুযায়ী সে আপনার বাবা,
সে আমার বাবা।
এবং মানে সিনক্রেট বলতে এরকম যেটা বোঝাচ্ছেন যে উনি আপনাকে স্বীকার করতে চাচ্ছে না যে আপনি তার সন্তান, তাই তো? এবং পরিচয়টা দিতে চাচ্ছে না। আর আপনার মা যাকে বাবা বলছে তার সঙ্গে আদৌ বিয়ে হয়েছে কিনা সেটা নিয়ে একটা বড় রকমের সন্দেহ আছে। ওকে,
এখন আমি আর কি আমার আব্বারে বললাম যে আব্বা আমি আসলে মার কাছে থাকবো না, সার একটা লোকের সঙ্গে থাকে, এই এই তার এই এই তার আমি সব দেখেছি। দেখার পরে আমি আসলে আমি এভাবে বাঁচতে পারতেছি না। তখন মা এসে আমার দুই তিনটা চড় মারল, তোর কি এইগুলো বলার জন্য কে কে আনিস? এই এক কথা দুই কথা লোকজন জমা হয়ে গেল, তার অফিসের সামনে লোকজন জমা হয়ে গেল।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা আরেকটা বিরতি নেব, আমাদের অবধারিত বিরতি। আমাদের 5 মিনিটের জন্য ব্রেকটা নিতে হবে, 5 মিনিট পরে আমি কিবরিয়া আবারও ফিরে আসবো আপনার কাছে। আমাদের এই জাহিদকে সাথে করে তার জীবনের গল্প নিশ্চয়ই আপনাদেরকে আমরা শোনাবো। একটা বিষয় বারবারই বলছি, যদি জাহিদের সঙ্গে আপনারা পার্সোনালি যোগাযোগ করতে চান, ওর ছবি আমরা ফ্ল্যাশ করব না ফেসবুকে, সেটা আমরা কেন করব না সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন, কিন্তু ওর সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান সেটা আমার পেজের মাধ্যমে সম্ভব। আপনাদেরকে যেটা করতে হবে, আমার পেজে এসে লাইক দিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে বা আমাকে ইনবক্স করতে হবে, আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে, উনি যদি ইন্টারেস্টেড হয় যোগাযোগ করিয়ে দিতে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আমি আবারও বলছি www.facebook.com/ @aebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন। এবং একটি অ্যানাউন্সমেন্ট বারবারই দিচ্ছি, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট থ্রি বইটি এবারের বই মেলাতে আসছে এবং খুব অল্প সংখ্যকই আসবে। এই বইটি আপনি সংগ্রহ করতে যদি চান ঘরে বসেই, অ্যাডভান্স বুকিং যদি আপনি দিতে চান, তাহলে আপনি rakumari.com এর এই পার্টিকুলার নাম্বারটিতে ফোন করবেন 16297। আমি আবারও বলছি 16297, এই নম্বরে ফোন করে বললেই হবে আর জি কিপ্রিয়ার জীবনের গল্প পার্ট থ্রি বইটি চাই। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 150 টাকা। ফিরে আসব ঠিক রাত 12টায়।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। এবিসি রেডিও 89.2 FM। দেহের মধ্যে বড় করলে তুমি, তখন কি জানতে ও ছেড়ে যাবে তোমায়? পায়ে ভর দিয়ে দাঁড়াতে শেখালে তুমি, তখন কি জানতে তোমায় ছেড়ে পালাবে একদিন? তোমার বুকের ওম নিয়ে বড় হওয়া সন্তান একদিন তোমায় শীতে কাঁথা দেবে না। তুমি কি জানতে জননী, নিজে না খেয়ে খাবার তুলে দিলে যার মুখে, সে তোমায় একদিন অভুক্ত রাখবে? তুমি কি কিছুই জানতে না যে অভিশপ্ত চার দেয়ালে বন্দী তুমি, তোমার সন্তান যেখানে তোমাকে ধীরে ধীরে ঠেলে দেয় মৃত্যুর দিকে? ইচ্ছা হয় না তাকে অভিশাপ দেবার?
না, তাদের জন্য প্রার্থনা করি আশীর্বাদে।
বৃদ্ধাশ্রম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফর্ম ফ্রেশ প্রেজেন্স জননী
আরএফএল ওয়াটার পাম্প টাইম চেক।
সময় এখন রাত 12টা।
আরএফএল ওয়াটার পাম্প পানি দেবে, টেনশন নয়।
বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান, শুনুন এবিসি রেডিও 89.2 FM।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
Close Up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। 5 মিনিট পর প্রিয় শ্রোতা সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। জাহিদ আজকে তার জীবনের গল্প এখানে বলছে। যারা জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে আসতে চান, লাখ লাখ শ্রোতার কাছে নিজের মনের কথাগুলো মন খুলে বলতে চান, যেমনটা আজকে জাহিদ এখানে এসছে, যদি কেউ না থাকে, যদি কোথাও না বলার জায়গা পান, প্লিজ আমার কাছে আসুন, আমি আপনাকে সুযোগ দেব। আমার ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যে গল্পটি মূল বিষয়টা বলবেন, ছোট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমি কিবরিয়া নিজে আপনার সঙ্গে যোগাযোগ করব যদি গল্পটি এখানে প্রচারযোগ্য হয়। এবং আমাদের এখানে স্পেশালি কাজ করে এই ফোন কলগুলো নিয়ে লোবান, তাকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিব যে আমাদের এই জাহিদ, সে যদি আমাকে ফোন কলটা না দিত তাহলে হয়তো আমি জাহিদকে লাখো মানুষের কাছে উপস্থাপন করতে পারতাম না। আমি জাহিদের কাছে আগ্রহ ফিরছি। তো বলুন ভাই, আপনি যেটা বলছিলেন যে যেখানটাই ছিলাম আমরা, তারপর
লোকজন অনেক জমা হয়ে গেল। জমা হয়ে গেলে আসলে ওই এলাকাটাতে ছিল আমার আব্বার এলাকা ছিল, তখন মোটামুটি আমার আব্বার পক্ষেই সবাই কথা বলতেছে, আমার মার পক্ষে কথা বলতেছে না। তখন আর কি আমার মা ওই কবির সাহেবকে খবর দিল।
জি,
কবির সাহেব উনিও একজন খুলনার একজন মোটামুটি ভালো একটা পজিশন আছে, উনি ওনার শালাও ছিল হচ্ছে আপনার বাবলা কমিশনার। তা কমিশনার সাহেবকে বলার পরে উনি লোকজন নিয়ে সব চলে আসলো।
ওকে,
চলে আসার পরে একটা দুইটো গ্রুপ হয়ে গেল এখানে,
একটা আপনার মার পক্ষের একটা ওনার পক্ষের।
বলার পরে কবি সাহেব এসে পরিচয় দিল যে আমার স্ত্রী।
কবি সাহেব এসে ওই সবার মধ্যে পরিচয়
পরিচয় দিল যে আমার স্ত্রী।
ওকে,
এর আগে তালুকদার সাহেবের সঙ্গে বিয়ে ছিল, এখন আমার আমি একে ডিভোর্স দিয়ে দিছে, আমাকে বিয়ে করছে।
ওকে,
এই ছেলে যে তার এটা আমি জানি,
এটা কবি সাহেব বলল।
তখন আমার আব্বা একজন সম্মানীয় ব্যক্তি, অনেক টাকা পয়সা লোক, তো তখন একটা সালিশ বিচারে আসলো যে ছেলেটা আমার না। তখন ওখানে আমাকে রাত্রেবেলা রাখা হলো, আজিত মুন্সি নামে একজন বাজারের সভাপতি উনার কাছে আমাদের আর কি রাখা হলো। সকালবেলা উনি আমাকে ডাক্তারের নিয়ে এসে টেস্ট করলো, ব্লাডটা টেস্ট করলো
আপনার।
হ্যাঁ,
ওকে,
উনারও বি পজিটিভ, আমারও বি পজিটিভ।
ওকে,
আমার আব্বার রক্তের সাথে আমার রক্ত ব্লাডটা অ্যাডজাস্ট হয়ে গেল।
আচ্ছা, এটা আসলে আপনি তার বেবি কিনা এটা প্রমাণ করার জন্য এনাফ না, কারণ ব্লাডের গ্রুপ অনেক সময় ডিফারেন্ট হলেও সেটা বেবি হতে পারে, এক হলেও যে বেবি হবে এমন কোনো কথা
এটা না। এটাই যাক, তারপরে মোটামুটি আমার আব্বা বলল কি আসলে আমার তো একটা সম্মান আছে, তাহলে এক কাজ করেন, সবাই বলল যে এটার কিভাবে ডিসাইড করা যায়, উনি তো যখন বিয়ে বসছে উনাকে তো আর আমার রাখা সম্ভব না, এখন কি করবো। তখন ওখানে লোকজন বলল যে ছেলের খরণ প্রসাদ বাবু, তো তুমি তাকে 3 লাখ টাকা দিয়ে দাও।
মানে যাকে আপনি বাবা হিসেবে চেনেন তাকে বলা হলো,
তাকে বলতেছে লোকজনে। তখন আমার বাবা বলল কি 3 লাখ টাকা তো আমার কাছে নাই, এখন ব্যাংকে যেতে হবে, আসলে এটা আপনার একটা মানে কমের ভিতরে একটা নিলিবিল একটা সুষ্ঠু বিচার করেন। সুষ্ঠু বিচারে সে 2 লাখ টাকা দিয়ে দিল।
আচ্ছা,
বললো কি ছেলের এই 2 লাখ টাকা দিয়ে লাড়াচাড়া করে মানুষ করবা, কখনো জানি কোনোদিনও জানি আমার কাছে না আসে। ওকে, ওইখানে একটা লেখাপড়া একটা কাগজ টাগজ তৈরি করলো, তৈরি করার পর আমার মা সিগনেচার করলো। আমি তো তখন আসলে বিষয়টা লেখাটাকা জানি না, আমারও একটা টিপ সই রেখে দিল ওখানে, সবাই সই টই করার পরে 2 লাখ টাকা নিয়ে চলে আসলো। আমার শুধু আমার আব্বা ডেকে বললো লাস্টে এটাই যে বাবা তুমি আমার ছেলে না, তবে সমাজে যখন পরিচিত হয়ে গেছে তুমি আমার ছেলে, আমার নাম সব জায়গায় তুমি ইউজ করো, কোনো ব্যাপার না, আর আমি তোমাকে 2 লাখ টাকা দিলাম, এই টাকা 2 লাখ দিয়ে তুমি মানুষ হয়ো।
এটাকে আপনার হাতে দিল?
হ্যাঁ, আমার হাতে দিল আমার আব্বা আমাকে 2 লাখ টাকা,
মানে সবার মধ্যে,
সবার ভিতরে।
মানে এটাও বললো যে তুমি আমার ছেলে না, কিন্তু যেহেতু পরিচয় হয়ে গেছে সুতরাং আমি তোমাকে ছেলের মর্যাদাই দিচ্ছি। সো নোট অন দিস পয়েন্ট, এগুলো একটু মাথায় রাখবেন। বলেন,
অনেকে মুরব্বী উঠে বললো যে তোমার ছেলে না তখন তুমি টাকা দিচ্ছ কেন, নিশ্চয় তোমার কত দুর্বলতা আছে, তুমি স্বীকার করো। এখানে তোমার আব্বা আসলে উনি ওই খারাপ জায়গাটায় গেছে, আমার মার কাছে যাত, আসলে বিষয়টা উনি ওখানে প্রকাশ করতে পারতেছে না, প্যাস্টিসের ব্যাপার তো।
ওকে,
এখন এইভাবে আমাকে 2 লাখ টাকা আমার হাত দিল, আমরা সেখান থেকে চলে আসলাম, কবির সাহেব টাকাটা নিয়ে নিল।
কবির সাহেব আপনার কাছ থেকে
টাকাটা নিয়ে নিল।
ওকে,
আমার নানিও এর ভিতর চলে আসছিল বিচারের ভিতরে, তা নানি বলল কি যে 2 লাখ টাকা যখন দিছে ছেলেটার ভালো একটা স্কুলে ভর্তি টুর্তি করে মানুষ কর।
আচ্ছা,
কবির সাহেব বলল ওকে আমি দেখবো, আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি লেখাপড়া শিখাবো, টাকা 2 লাখ আমি নিয়ে নিলাম।
কবির সাহেব তখন এই কথাটা বললো,
বলে 2 লাখ টাকা নিয়ে নিল। আমাকে মোটামুটি আবার সেই মার ঘর মোছা, ঘর টর গোছানো গাছানো, আমার আর স্কুল আর হয় না। ফট করে একদিন কেরা 4-5 দিন পরে কবির সাহেব আসলো, আসার পরে বলতেছে উনি আবার ডিম পছন্দ করতো, তো আমার বলছে 2টো ডিম ভাজি নিয়ে আয়, মা বলতেছে, তো আমি 2টো ডিম ভাজি করে নিয়ে আসলাম, আনে কবির সাহেবকে দিলাম, দিয়ে বললাম জামাই আমার তো স্যান্ডেল ট্যান্ডেল জুতো টুতো কিছু নাই, তো আমার খালাতো ভাই ছিল মনির নাম, মনি আর মুক্ত নামে একটা ছেলে, তাদের ফ্যামিলি অবস্থা খুব ভালো, বাপ সরকারি চাকরি করে, রেল কোম্পানিতে চাকরি করে, আমার বন্ধু আর কি, বাড়ির নানি বাড়ির পাশে।
ওকে, ওর সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল?
হ্যাঁ, ও আর আমি একই স্কুলে পড়তাম, ভর্তি করে দিল, তা আমি মোটামুটি মুক্তরা সবাই খেলাধুলা করতো, এটি করতো, তাই আমি কবি আমি তার জামাইয়ের বললাম জামাই তা আমার তো কিছু কাপড় চোপড় কিনে দেন, আমার একটা স্কুল ব্যাগটা কিনে দেন, আমি বললো তুই খাচ্ছি সেটাই বেশি।
কবি সাহেব এটা বললো?
হ্যাঁ, মার সামনে। তা ওনার টেবিলে পরে ঘড়ি ছিল, তো ওনার ঘড়িটা খুব সুন্দর দেখতে, তা আমি বললাম জামাই ঘড়িটা না খুব সুন্দর, তা আমি হাতে দিচ্ছি একটু, হাতে দিয়ে হাতে দিছি কেবল, এর ভিতর উনি আসি আমার আর কি মোটামুটি ধুমধাম মার শুরু করে দে, তো সাহস কত বড়, তুই ঘড়ি হাতে দিস এই করিস, আমার কাছে জামা কাপড় চাস, তা আমি মোটামুটি মারতেছি। মারার পরে আমি বললাম যে আমার আব্বা আমার 2 লাখ টাকা দিস, এটা তো সত্য, কোথায় 2 লাখ টাকা দিস, তোর কোনো টাকা দিনি, তুই টাকা চিনিস, এ বলেই আমার এক লাথি মারলো, আমার সে জায়গাটা এখনো ফুলো আছে, তখন আমার বয়স 12 বছর, এই বাম পাশে একটা লাথি মারলো আমার সামনে, সে মা কোনো প্রতিবাদ করল না। এর ভিতর মার পেটে কিন্তু বাচ্চা, আবার কবির সাহেবের সাথে বিয়ের পরে যে বললাম যে
ওই বাচ্চাটাই তখন নাকি পরে আরেকটা,
না ওই বাচ্চাটাই তখন,
ওই বাচ্চাটাই তখন, হ্যাঁ
এক মাস বা পনেরো দিন পরে ডেলিভারি হবে।
ওকে,
তারপরে মোটামুটি মা সামনে লাথি মারল, মা কোনো প্রতিবাদ করল না। তারপর মামা ওই সময় বলল কি যে আপনার দুলোভাই লাথিটা মারা উচিত হয়নি, আমরা এরা মানুষ করেছি, আপনি পারবেন না, ঠিক আছে আমি দিয়ে দিতেন। হে বললি মোটামুটি মামার পরেও সে লোক রাগ হয়ে গেছে, নানি এসে বলল কি যে জামাই তোমার লাথিটা মারা উচিত হয়নি। যাই হোক, আর কোনো প্রতিবাদকে করল না, ওই পর্যন্ত শেষ হয়ে গেল। তা মুক্তর মা ছিল, তার নাম হচ্ছে আজিদরা, ওনার বুকে ডাকতাম, এটা খুবই ভালো। তার বুড়ে যে বললো বুয়া ভালো শুধু শুধু মারলো, তা আপনি তা বুড়া করলো কি যে এটা তো তোর মার ব্যাপার, তোর মা যখন প্রতিবাদ করে না আমরা আর কি প্রতিবাদ করবো। তা ওনার বাসায় আমি রাত্রি ওনার বাড়িতে রাত্রিবেলা মুক্তর সাথে ঘুমায় থাকলাম, খালাম দালাম। বু বললো কি তাহলে তুই কাজ কর, তুই আমাকে বাড়ি থাক, আমি আর ওই ফ্যামিলি মার কাছে আর যাই না, বুর কাছেই থেকে যাই। ওনার দুটো মেয়ে রনি আর কুমকুম, ছেলের নাম হচ্ছে মুক্ত, তো উনি আমারে মোটামুটি বাজারে নিয়ে যায়, একশো টাকা দিয়ে একটা পানের বাক্সা বানায় দেয়,
ওই আপনি পাশের বাড়িতে যাদের কাছে গেলেন তারা,
মুক্তর মা আর কি, আর পঁয়ত্রিশ টাকা দিয়ে পান সুবরি টুবরি এগুলো কিনে দিচ্ছে আর কি। তখন পানের দাম খুব কম ছিল। উনি আমার বলল কি তুই ট্রেনে করে করে পান বিক্রি করবি।
ওকে,
তো এখানে বাচ্চু নামে একজন মুস্তান ছিল, সিরিয়াস মুস্তান উনি, তা বাচ্চুরে মামাকে ডাকতাম। তো বাচ্চু মামারে বললাম কল কি তুই ট্রেনে করে পান বেসবি, তোর যদি কেউ কিছু বলে তুই আমার কাছে এসে বলবি। তা মোটামুটি পঁয়ত্রিশ টাকা দেয় আমার ব্যবসার জীবন প্রথম ব্যবসা, আজবিরাবু আমার একশো টাকা আর একটা পঁয়ত্রিশ টাকার পান সুবরি কিনে দেয়। তা আমি ওই বাগেরহাট থেকে উঠিয়ে রূপসা এসে শেষ করি, আবার ট্রেন মাদের সাথে ট্রেন চেঞ্জ করি, ফকিরহাট নামে একটা জায়গা আছে ওইখানে ট্রেন ক্রসিং হয়, তো ওই বাগেরহাট থেকে ফকিরহাট যায়, ফকিরহাট থেকে বাগেরহাট আসি, আমি আর রূপসা যাই না। তা পঁয়ত্রিশ টাকার পান কিনলি, ষাট টাকা সত্তর টাকা বিক্রি হয় আটানা করে পানের খিলি। তা আমি পান বিক্রি করতে করতে তাই গামছা তো গলায় প্রচুর দাগ হয়ে যায়। আমার মা মোটামুটি তার সাথে মোটরসাইকেলে যা আশা করে, বাজার ঘাট করে, ভালো ভালো কাপড় চুপড় পরে, তার একটা বেবি হয় ছেলে, আমি ওই পান বিক্রি করি ট্রেনে ট্রেনে করে। তা পুলিশ আমার বলতেছে যে তোর তো গামছা ঘাড়ে, তা গামছা আসলে তো গলা কেটে যাবে, তুই আমার বাসায় একসময় আসিস। তো পুলিশের বেল্ট আছে আপনার এখন যে আনসার গোজে পোশাকটা, ওই পোশাকের কোয়ালিটির বেল্ট পড়তো পুলিশে আগে, ওই পুলিশের একটা বেল্ট, পুরনো বেল্ট আমার দিছে। তো পুলিশের বেল্টের দুই পাশে দুটো হুক থাকে, আর ওই পানের বাক্সে দুটো হুক আছে, তো ওই হুক একটা খুলে ওই বেল্টটা ঢুকিয়ে দিয়ে আপনার ওই যে ছোট ছোট যে পিন আছে পিন মেরে আমার ওই মুচি বানায় দিল। তো দশ টাকা ওই পুলিশে দিয়ে দিছে, দিয়ে বললো কি এখন তো ভালো লাগতেছে, তো এখন এভাবে পান বিক্রি করবে। তখন আমার বয়স বারো বছর চলতেছে, আমার ডেলি পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা লাভ হয়। তা আমি আজ বিরাপুরে ডেলি পনেরো টাকা দিয়ে আমি তিন বেলা ওইখানে ভাত খাই, আর উনি আমার ছেলের মতনই দেখে, আর বাদ বাকি যে ব্যালেন্সটা থাকে ওটা আমার নানির কাছে জমা রাখি। আমার নানি আবার এই টাকাগুলো গোছায় গোছায় রাখে, ভোরবেলা উঠে পান বিক্রি করতে যাই, আবার পান বিক্রি করে আবার সন্ধ্যের সময় চলে আসি। তা অনেক সময় দেখা যাচ্ছে যে পানের হকাররা কিন্তু অনেক থাকে ওর ভিতরে, তা একটা বগির ভিতর থেকে একটা পান বিক্রি হয়, কোন বগির ভিতর পাঁচটা দশটা পান বিক্রি হয়। তাই আপনার ওই রূপসা টু বাগেরহাটের আগে যে ট্রেন ছিল, ট্রেনের গাড়ির ভিতর তো কোনো দরজা ছিল না, এখান থেকে নামে আর এক দরজাতে যাতে হতো, ট্রেন থামলি। তা আমি মোটামুটি এক শিখ ধরে আর ওই পাশের শিখ ধরে মাঝখান দিয়ে পাও দিয়ে পার হয়ে ওইটা চলে যেতাম। গাড়ি চলতেছে প্রচন্ড জোরে চলতেছে, এইভাবে ছটা ছটা বগি ছিল, ওই এক এক বগি আমি চেঞ্জ করতাম। মোটামুটি আমি পানের ব্যবসাটা ভালো একটা লাভবান হলাম আর কি, ব্যবসা বাণিজ্য করতেছি, খাচ্ছি দিচ্ছি, আবার আর পড়াশোনা আর হচ্ছে না। মার বাচ্চার বয়স প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেল, তখন ওরা খুলনা চলে গেল, ওই কবির সাহেব ছেলে পায় খুব খুশি, ওনারে নিয়ে আমার মারে নিয়ে খুলনায় চলে গেল। আমি বাঘাটে থাকি, ট্রেন একদিন পার হতে যেয়ে আমি পড়ে গেলাম ট্রেনের থেকে। আমার সাথে আর একজন হকার ছিল, সেও পানালা, তা সেও খুব ব্যস্ত, আমিও খুব ব্যস্ত, ওই বগিতে প্রচুর লোক। তা ভাবলাম যে ওই বগিতে গেলি আমি ওখানে কিছু বেচতে পারবো, আমি তখন সিগারেটও বিক্রি করি, দশটা সিগারেট দুই টাকা দাম, আর পিস নিলে আটানা করে। তা আমি নাসির সিগারেট বিক্রি করতাম। তা ওই ট্রেনের স্টেশনে নামতে গেছি, গাড়ি চলতেছে, তা আসলে চলন্ত গাড়িতে নামলে সামনের দিকে দৌড়তে হয়, নালি
ধাক্কাটা ম্যানেজ করা যায় না,
ধাক্কাটা ম্যানেজ করা যায় না। তা আসলে আমি ওই চলন্ত গাড়িতে নামতে যাই, আমি সামনের দিকে দৌড় না দিয়ে দেখে থামিয়ে গেছি, থামিয়ে গেলি পাক ঘুরলি খেয়ে আমি ট্রেনের ভিতরে পড়ে গেছি। পড়ে গেলি এই ট্রেন স্টেশনের কিছু স্পেস সামনে বেশি থাকে, তা আমি ঘুরে পড়ে যাই ওই জায়গাটা, পড়ে গেছি, পড়ে যাই আমি ওই স্টেশনের সাথে লাগিয়ে আছি, ট্রেন ট্রেনের মতো চলে গেছে, আমার পা গুলো এখনো দাগ আছে, আমার পাওটাও সব মানে মোটামুটি
ছেড়ে দিলে দুয়ার থেকে আপনি
পাইছে গেছি, আমি আল্লাহ পাকে মানে বাঁচায় রাখিস। যাই হোক, আমি চলে গেলাম ওইখান থেকে লোকজন ট্রেন চলে যাওয়ার পরে ধরে টেরে আমার ই প্যান্ডাস ট্যান্ডাস করলো, আমার পানের বাক্স টাক্স সব ক্লিয়ার হয়ে গেল। কি করবো, আমার সবাই ধরে টেরে মোটামুটি আবার পরের আটটা ট্রেনে আমার উঠে দিল, বাড়ি আসলাম, পানের চুন টুন যা ছিল সব শেষ হয়ে গেল। আমি নানিরা এসে বললাম, নানি আমার তো সব শেষ হয়ে গেছে, তুমি আমার টাকাগুলো দাও, আমি কত টাকা তো আমি খরচ করে ফেলছি, তো টাকা তো আমার কাছে নাই,
ওই জমানো টাকাগুলো।
হ্যাঁ, জমানো টাকাগুলো। এবার আমার নানির কিন্তু আমার মা প্রতি মাসে মাসে টাকা দিচ্ছে আমাকে মানুষ করার জন্য, আমার টাকাগুলো আমার নানি নিয়ে তার ছেলে মেয়েদের পিছনে ইনভেস্ট করতেছে, কিন্তু নানি কিন্তু ওর প্রচন্ড ভালোবাসে, খাতে দিতে দিতে পারুক আর না পারুক সে আমার খুব মানুষ করছে আর কি। এইভাবে তারপরে মোটামুটি যাই হোক, নানি আমার টাকাগুলো ভেঙে ফেলল, তারপর নানি আমাকে নিয়ে ডাক্তার শিরিন আজমের বাসায় নিয়ে রাখলো।
ওনার সঙ্গে পরিচয় হয় কিভাবে?
আমি হসপিটালে গেছিল, ডাক্তার দেখা দিয়ে তখন বললো, বুড়ি তোমার হাতে কোনো ছোট বাচ্চা গাচ্ছা আছে? আমার ছেলেটা কাজের কাজে বাসার কাজের জন্য আমার একটা ছেলে আছে মানুষ করবে, আমার হাজবেন্ড ওয়াইফ তো দুজনই ডাক্তার, বাসাটা পুরো ফাঁকা থাকে, বাচ্চাটা একা থাকে, তখন তার বাসায় আমার আর কি দিয়ে দিল। মহিলাটা ভালো হলে সে আমার একটা নাইট স্কুলে ভর্তি করে দিল, যে দিনে মানে আমার বাচ্চার গাচ্ছারা তুই দেখবি, রাত্রিবেলা তুই পড়াশোনা করবি। ছেলেটার নাম ছিল রক্তিম। তার নাইট স্কুলে ভর্তি করার পরে আমি ওখানে মোটামুটি পড়াশোনা করলাম, পড়াশোনা করে ক্লাস ওয়ানেই ভর্তি করে দিল। আমারে সব ব্যান্ডটা খুব ভালো ছিল, তো অনেক আমি পড়াশোনা করতেছি, ওনাদের বাসায় ছিলাম, ভালো ছিলাম, খাওয়া দাওয়া করতেছি, ফট করে ওনার বদলির অর্ডার আসলো। ওনারা আর কি মোটামুটি একজনে চলে গেল ময়মনসিং, আর একজনে চলে আসলো ঢাকা মহাখালী। ওর ভিতরে আমার রেজাল্ট দিল, আমি সবকটাই মোটামুটি 100 করে মার্ক পাইছি,
মানে এত ভালো রেজাল্ট করছি। হ্যাঁ,
রেজাল্ট ভালো করলি ওইখানে আর কি। আমার বললো তুই কি যাবি, তাই আমি বললাম যে না, নানি বলল কি নাম আছে নাতি রাত দূর পাঠাবো না। মোটামুটি শেষ হয়ে গেল, উনরা চলে আসলো আমারও বাসার থেকে ক্লিয়ার। তখন কবির সাহেব আমার নানিরা এসে বললো কি ছেলেটারে আমার ছেলেটার মানুষ করার জন্য ওকে দিয়ে দেন, আমি ওরে পড়াশোনা করাবো। আমাকে নিয়ে তারপর মোটামুটি তার কাপড় চোপড় ধোয়া টোয়া মোটামুটি তার বাচ্চার কেয়ার টিকা টিকা যেখানে যা আছে সবকিছু আমার দিয়ে করাতো। রাত্রেবেলা আমার ঘুম পড়তে বলছে, তা আমি বলছি যে আমি ঘুম একটু পরে পড়বো, শীত তো প্রচন্ড শীত, তাই বললাম কি যে নিচে তো ঘুম পড়া যায় না। মারে বললাম কি আমার আব্বা তোমার 2 লাখ টাকা দিছিল, তো তুমি আমার ওখান থেকে 2-3 হাজার টাকা দাও, দোকানটা নিয়ে আমি পান টান সিগার টিগার বিক্রি করি, আমার নানি রে নিয়ে আমি খাই, তুমি আমার 3-4 হাজার টাকা দিয়ে দাও। এই কথাটা কবির সাহেব শোনার পরে মা এবং কবির সাহেব দুজনে মিলে আমাকে ভাতের লাঠি ছিল তখন কাঠি দিয়ে মোটামুটি আমাকে দুজনে মিলে আমাকে প্রচন্ড পর্যাপ্ত পরিমাণে পিটন পিটলো। আমি টাকা কেন চাইছি, মানে টাকার কথা বললি তার আমার শুধু মারে, 11টা থেকে 2টা পর্যন্ত আমাকে একভাবে মারিছে, মারিয়ে মোটামুটি আমাকে আদা মারা বানা ফেলছে, এরকম একটা অবস্থা। পরে পাশে আমার বড় খেলা ছিল, উনরা এসে মোটামুটি আমার নিয়ে হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করেছে। আমি হসপিটালের থেকে পড়লে আমি আমার বাপের কাছে চলে যাই, আমি বাপের কাছে যাই, আমি সবকিছু কান্নাকাটি করে বলি যে আব্বা এই ঘটনা আমি কি করবো। তখন সে নিরুপায় সে 2 চোখের পানি ছেড়ে দিল, এই গা হাত পাও দেখে 2 চোখের পানি ছেড়ে দিয়ে সে আমার 500 টাকা দিয়ে বললো কি তুমি তোমার নানির কাছে চলে যাও। যাই হোক আমি চলে গেলাম। পরে আমি বললাম যে এখানেও থাকতে পারতেছ না ওখানে থাকতে পারছো না, আমি একদিন বড় চলে যাই। তখন আমি ট্রেনে উঠে আমি চট্টগ্রাম চলে যাই একা একা, আবার কোনো কাপড় চোপড় নেই, স্যানিটারি কিছুই নাই, মোটামুটি চলে গেল। চট্টগ্রাম যাওয়ার পরে আমি ওখানে ভালো একটা রেস্টুরেন্টে কাজ করি, ভালো একটা কাজ শিখে ফেলছি, একজন শেফের সাথে আমি তার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, কাজ শিখেছি। আমি যখন 14-15 বছর বয়স যখন হয় তখন আমি বাগেরহাটে যাই। এর ভিতরে আমার নানি টানি কে সাথে আমার কোনো যোগাযোগ নেই,
পরিবারের কারোর সাথে কোনো
যোগাযোগ নেই, শুধু কষ্ট পাতি পাতি আমি একদিক চলেই গেছি। আমি 15 বছরের মাথায় যখন আসি তখন আমার মার সাথে একজন কল গাল, তার নাম ছিল পিয়ারা, সে এখন বর্তমানে ডিসি অফিসে চাকরি করে। এই মহিলার সাথে আমার মার সাথে আগে থাকতে পূর্বে একটা রিলেশন ছিল, সেই মহিলাও কল গার্ল ছিল, সেই মহিলার একটা ভাইজি ছিল, তার নাম হচ্ছে রেখা। আমাকে রাত্রিবেলা আমার মা তার সেই বাড়িতে নিয়ে যায়, রেখা নামে সে মেয়েটার সাথে আবার বিয়ে দিয়ে দেয়। ওর বয়স তখন 15 বছর।
এটা কিভাবে হলো? আপনি তো তখন চট্টগ্রামে ছিলেন।
চট্টগ্রামে তো আমি নানি বাড়ি আইছিলাম
বেড়াতে।
হ্যাঁ, আমার একটা উত্তরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে দিয়েছিল ওখানে একজন ব্যক্তি।
আচ্ছা,
তো ওই উত্তরা ব্যাংকে আমার প্রায় 1500 টাকা জমছিল, তা আমি 5000 টাকা উঠে, ওই সময় 5000 টাকা মানে বিশাল কিছু, ম্যানেজারকে বলেছি যে আমাকে 10 টাকার নোট দেবেন সব। উনি আমার 10 টাকার নোট দিয়েছে 5000 টাকা।
কেন ওই 10 টাকার নোট নিবেন আপনি?
অনেক টাকা, আমি পকেট
মনে হবে যে অনেক টাকা,
অনেক টাকা নিয়ে যাচ্ছি আমি, সব 1000 টাকা বান্ডিল আর কি, 10 টাকার নোটের। তো রবার্ট দে বান্দা কচকচে টাকা, তা আমি একটা প্যান্ট কিনেছি, একটা গেঞ্জি কিনেছি, একটা স্যান্ডেল কিনেছি, একটা চশমা কিনেছি, একটা ঘড়ি কিনেছি, কিনে তারপর 5000 টাকা নিয়ে আমি চট্টগ্রামের থেকে আপনার বাগেরহাট এসে পৌঁছেছি। টাকা আমার সঙ্গে আসার পরে আমি সবার সামনে নানিরা বললাম, এই নাও তোমার এই যে 5000 টাকা তুমি রেখে দাও। তো আমার মামা টাকাটা থাবার দিয়ে নিয়ে গেল, কলক আমার কাছে থাক, ভাগ্নি আইছে, মামা আমার হোটেলে নিয়ে বলো আদর যত্ন, সবাই আমার খুব ভালোবাসতেছে। মা আর আমি বললাম যে মা তোমার আর এসব করা লাগবে না, তুমি কোথাও যাবাটা বানা, সে ছেলেটার নাম হচ্ছে বাবু, নাম রাখছে বাবু, বাবুর আমার ভাই, তুমি আমার মা সবাই মিলে একসাথে থাকবো মা, আমি মাদ্রাসা যাবো, তোমার বাসায় যাবো, আমার আর মারধর টোর করবো না তো। কেছে না বাবা মারধর করবো না, তোর সাথে আমার কথা আছে। বাগেরহাটে মা আমি আসার পর মা বাগেরহাটায় ছিল, খুলনা নিয়ে গেল। খুলনা নিয়ে আমার সেই সেই মহিলারা নিয়ে আমার নিয়ে মা কবির সাহেব তিনজন মিলে গোপালগঞ্জ চলে গেল।
আপনাকে জানাইনি কেন নিয়ে যাচ্ছে?
না আমাকে জানাইনি, চল গোপালগঞ্জে যাই। আমি চলো গোপালগঞ্জে যাই, ঘুরতে যাই। নানি মামা আমার আবার 500 টাকা দিয়ে দিছে, টাকা লাগলে আমার বলিস আমি টাকা দেবো। মামা টাকাটা নিয়ে জুয়ো খেলে হারিয়ে গেছে, আমার 500 টাকা দল, আমি গোপালগঞ্জ চলে গেলাম। রাত 2টার সময় বাড়ি যে পৌঁছলাম। আমার চেয়ারটা খুব পিউট ছিল ছোটবেলায়, ওই মেয়েটার নাম ছিল রেখা, বয়সটা অল্প ছিল। ওই পেয়ারন সবাই মিলে আয়োজন করে রাত্রিবেলা 2টার সময় আমার বিয়ে দিয়ে দেয়।
আপনি বাধ্য হলেন বিয়ে করতে?
আমি বিয়ে করতে চাইছি না, কিন্তু ওখানে অনেক চাপ সৃষ্টি হচ্ছে। ওই মেয়ে আমি আসলে ওই মেয়েটা সম্পর্কে বা এই সব ধরনের আমি কিছুই বুঝতেছি না যে কি হচ্ছে। আমার একটা রুমের ভিতর ঢুকিয়ে দিছে, ঢুকিয়ে দিলে আমি কথাবার্তা বলতেছি, আর মহিলারা ছিল, বলতে বলতে এক হুজুর আইছে, হুজুর আসলে আমার বলতেছে তুমি সই করো। আমি বললাম এটা কিসের জন্য সই? তুমি সই করো। আমি সই করলাম, সই করার পরে মা সই করলো, করার পরে আমার বলতেছে রাত্রিবেলা বলতেছে তুমি মেয়ের সাথে ঘুম পড়বো। আমি কেন? তুমি মেয়েদের বিয়ে করেছো। আমি বললাম যে কে বিয়ে দিল আমার? আমার নানি আসেনি, আমার মামা আসেনি, আমি কিভাবে বিয়ে করবো? কেন বিয়ে হয়ে গেছে? এ ভিতর মনির নামে একজন ব্যক্তি আছে, কুয়েত থাকে, ওই লোক খুব প্রবাসী, ওই আইসে আমার ধুমধার একটা মার শুরু করে দিছে। ওই লোক মারার সাথে সাথে মোটামুটি আমার 4-5 জনে মিলে মারতেছে। আমি বললাম আমার মারতে মারতে মোটামুটি আমার মাটিতে শুয়ে ফেলেছে, আমার মা স্টঙ্গে দাঁড়ানো, কবির সাহেবে দাঁড়ানো, আমি দৌড় দিয়ে জামাইয়ের যে জড়া দিয়েছি জামাই আপনি আমার বাঁচান না। তুই মারার পরে মোটামুটি বিয়েটা হয়ে গেল। রাত্রিবেলা মোটামুটি তার সাথে আমার কিছুই হয়নি, রাত্রিবেলা তার সাথেই থাকলাম। আমি শুধু সারা কুহাইছি আর কান দিচ্ছি, মেয়েটাও আমার কিছু বলি টলি নেই।
এই জন্যই আমরা বোধহয় বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়। কোন সিনেমায় এই গল্প মঞ্চায়িত হবে না কখনো, কোন নাট্যমঞ্চেও কখনো মঞ্চায়িত হবে না, কোন নাটকেও মঞ্চায়িত হবে না। জীবন অত্যন্ত নির্মম, অত্যন্ত দুঃসহ এবং অত্যন্ত রকমভাবেই অকল্পনীয়। এজন্যই জীবন নাটকের চেয়েও নাটকীয়। যে গল্পটি আপনারা শুনছেন আজকে, আগামী সপ্তাহে হয়তো বা এমন কোন গল্প আপনার সামনে আসবে যে হয়তো এই গল্পকেও ছাপিয়ে যাবে। প্রতিটি মানুষের জীবনে এরকম কিছু গল্প আছে যে গল্প একেবারেই অজানা। তবে আমরা লাকি এই কারণে যে হ্যালো ইট 920 অন্তত এই প্ল্যাটফর্মটা দিয়েছে যে পৃথিবীর কোথাও যদি বলার জায়গা না থাকে আপনি এখানে আসতে পারেন, আমাকে বলুন, আমি শুনব, খুব মনোযোগ দিয়ে শুনব। এবং বিলিভ মি, আমি না, দেশ দেশের বাইরে লাখ লাখ মানুষ এই অনুষ্ঠানটা শোনে এবং আলহামদুলিল্লাহ দে লাভ দিস প্রোগ্রাম ভেরি মাচ, এবং তারা আপনার কথা শুনবে যেমনটা শুনছে আজকে চাহিদের কথা। এই ছেলেটির সঙ্গে যদি আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, ওর ফ্রেন্ড হতে চান, বা যদি ইচ্ছা থাকে আর কি মানে ওর সঙ্গে কথা বলার, আমার ফেসবুকের মাধ্যমে সেটা সম্ভব, আমার পেজের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে মানে আমাকে পেজটাতে অ্যাড হয়ে লাইক দিয়ে আপনি আমাকে ইনবক্স করলে আমি চেষ্টা করব আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবার। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.arche। আমি আবারও বলি www.facebook.com/kibriya.arche। পেস্টে আছে আরজে কিব্রিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি এই পেস্টের মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। এবিসি রেডিও 89.2 এফএম। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 4 মিনিট পরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে আমাদের জনতিথি চাহিদের জীবনের গল্প। অত্যন্ত নির্মম, অত্যন্ত অসহনীয়। এবং একটা কথা আছে যেটা গত সপ্তাহে সীমান্ত বলছিল যে নিজের কষ্ট লাঘব করার জন্য অন্যের কষ্টের কথা শোনো। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানটি শোনার পরে বাংলাদেশের অসংখ্য মানুষের নিজ দুঃখ তারা ভুলে যাবেন। আমরা প্রিয় শ্রোতা জাহিদের কাছে ফেরার আগে আপনাদেরকে আরেকটি মেসেজ দিতে চাই। আজকের অনুষ্ঠানে বেশ কয়েকবার আমি বলেছি, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট 3 এই বইটি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে বইমেলাতে পাওয়া যাবে, নিয়ে আসছে বর্ণপ্রকাশ খুব অল্প সময়ের জন্য, কারণ খুব অল্প সংখ্যক বই আমরা বাজারে আনব। এই বইটি থেকে আমরা যে লভ্যাংশ পাব বা যে অর্থটুকু আসবে সেটি আমরা সম্পূর্ণরূপে দাতব্য প্রতিষ্ঠান কিংবা এমন কাউকে দান করে দেবো যার আসলে অর্থটি প্রয়োজন আমাদের হেলো 8920 লিসনারদের। আমরা এই বইটি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে আমরা ধারাবাহিকতা বজায় রেখেছি এবং লাস্ট দুটি বই এটা রকমারি ডট কম এর বেস্ট সেলার হয়েছিল। অত্যন্ত কৃতজ্ঞতা আপনাদের এই ভালোবাসার প্রতি। আপনারা যারা এই বইটি অগ্রিম এবং বাজারে আসামাত্রই হাতে পেতে চান তারা অ্যাডভান্স বুকিং দেবেন। এই জন্য রকমারি ডট কম এর এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, নম্বরটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297 16297। এটা অফিস আওয়ারের মধ্যে ফোন দিতে হবে এবং ফোন দিয়ে বললেই হবে আর জি কিবরিয়ার জীবনের গল্প পার্ট থ্রি। বইটি বাজারে আসা মাত্রই তারা আপনাদের কাছে পৌঁছে দেবে এবং এবারের বই নিয়ে বা জীবনের গল্প বইগুলো নিয়ে যারা সংগ্রহ করছেন তাদের সবাইকে নিয়ে আমরা এবার একটি পাঠক সমাবেশ করব পাবলিক লাইব্রেরিতে। আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে কবে হবে, কিভাবে আপনি অংশগ্রহণ করবেন এবং আশা করছি সেখানে আমার যারা হ্যালো 8920 লিসনাররা আছেন তাদের সঙ্গে আমার মোলাকাত হবে। গতবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং যে কারণে আমরা এবার একটি খুব ভালোভাবে ব্যবস্থা নিয়েছি যাতে করে কোনোভাবেই যেন মিস না হয়। ওকে জাহিদ, আপনার কাছে আবারও আমরা ফিরছি। আপনার বিয়ে হয়ে গেল রেখা নামের একটা মেয়ের সাথে, অজানা অচেনা একটা মেয়ে, এবং বাসর রাতের বর্ণনা হচ্ছে যে আপনাকে প্রচুর মেরেছে, আপনি একপাশে কোকাচ্ছেন, মেয়েটিও আপনাকে কিছু বলল না। তারপরে
মোটামুটি সকালবেলা হয়ে গেলে আমি মনে করলাম যে আসলে তো আমার কেউ, তাহলে মেয়েটার তো আমার সবকিছু বললাম। বলার পরে মেয়েটার বলল কি যে ঠিক আছে আমি তোমার সাথে যাব। তারপর মেয়েটার বয়সও কম,
মেয়েটা আপনার পরিচয় সবকিছু আপনি বলে দিলেন,
সে সবকিছু জানে, তার ফুফুর ব্যাপারে বা আমার মার ব্যাপারে, মা তাদের বাড়ি আগে একবার গিয়েছে।
সবকিছু জেনে শুনে মেয়েটা আপনাকে ভাবে বিয়ে করলো কেন? মেয়েটার কি কোনো সামাজিক সমস্যা ছিল?
মেয়েটার সামাজিক কোনো সমস্যা ছিল, মেয়েটা ভালো ছিল, মেয়েটার বয়স প্রচন্ড কম ছিল এবং অল্প ছোট্ট একটা মানুষ।
ওকে,
তার সাথে আমার একটা যা বিয়ে শাদী দিয়ে দিল। আমি মেয়েটারে নিয়ে মাত্র আমার কাছে যে টাকা ছিল ওই টাকা দিয়ে তাকে আমি একটা মোটামুটি নাকফুল কিনে দিলাম 150 টাকা দিয়ে, আর তাকে আমি খুলনায় নিয়ে আসলাম।
ওকে,
খুলনায় নিয়ে আসার পরে আমার মা আমাকে আর কবির সাহেব মোটর সাইকেলে চলে গেল।
ওকে,
বলল কি যে তুই তোরা বাসে চলে আয়। কবির সাহেব আর মা দুজনে মোটর সাইকেলে চলে গেল আর পেয়ারাও চলে গেল। আমি ওর বাসে করে নিয়ে খুলনা আসলাম। খুলনা আমার কাছে 350 টাকা ছিল, আমি ওই 350 টাকা দিয়ে আমি মোটামুটি একটা বাসা নিলাম 300 টাকা দিয়ে।
ওকে,
বাসা নিয়ে আমি বললাম কি আসলে আমি তো কিছুই নাই, আমার তো বাপ মা কিছু নেই, আমি তেতিম, তা আসলে আমি এখন কি করবো। তা ওর ফ্যামিলিগত অবস্থা ভালো, তা ওর মা রাজি ছিল না, ওর বাপু রাজি ছিল না, কিন্তু ফুফুরা বলছে যে আমাগো ভাই যে আমরা যার সাথে বিয়ে দিই। হ্যাঁ, কি জোরপূর্বক আর কি, মেয়েটাও বিয়ে বসতে চাইনি। মেয়েটা আবার একটা মোটামুটি হাসান নামে একটা ছেলের খালাতো ভাই, তারে পছন্দ করত। যাই হোক, এখন মোটামুটি মেয়েটা আর কি রাজি না। যাই হোক, মেয়েটা মোটামুটি আমার সাথে যাই হোক আসলো, আমি নিয়ে আসলাম, নিয়ে আসবো বাসা নিলাম। বাসা নেওয়ার পরে আমি একটা রেস্টুরেন্টে জব নিলাম। জব নেওয়ার পরে জব করতে করতে তখন আমার 16-17 দিকে একটা ওহিদুল নামে একটা ফ্রেন্ড আমার পরিচয় হয়। তা ওই হোটেল মালিক খুব খারাপ ছিল, হাবিব নাম, তো আমার বললো কি জাহিদ তুই আমাকে গ্রামে চলে আয়, খুলনা জেলা দিগুলিয়া থানা। তা আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে একটা রেস্টুরেন্টে জব নিলাম। তো ওইখানে বাসা ভাড়া হচ্ছে 100 টাকা আর খুলনা মেন শহরে বাসা ভাড়া হলো 400-500 টাকা। তা আমি 100 টাকা একটা বাসা নিলাম আর ওই হোটেল জব করতাম, 40 টাকা বেতন দিত আমার। তা 40 টাকা মোটামুটি আমার গরুর মাংস তখন 26-25 টাকা কেজি, মোটামুটি ভালোই চলতেছে। একটা খাট টাট বানালাম। তো হইদুল আমার বললো কি যে এখানে তো ইসেলেন্ট অফিস, টিউন অফিস, বিরাক অফিস, গ্রামীণ অফিস, 8-10টা অফিস আছে এখানে, তুই এখানে সিঙ্গারা টিঙ্গারা বিক্রি কর, আমি তোকে 10,000 টাকা দিচ্ছি। তো আমাকে 10,000 টাকা দিল হাওলাত, বললো তুই আমার আস্তে আস্তে দিয়ে দিস। আমার ফ্রেন্ড ওইদুল, আমি ছোটখাটো একটা দোকান করলাম, তা প্রতিদিন আমার 3,000-4,000 টাকা প্রতিদিন আমার বেচা কিনা, 4,000 টাকা বেচা 1,500-2,000 টাকা মতো লাভ হতো। তা লাভ হচ্ছে, লাভ হচ্ছে, দোকানের ইকোনমিক্সটাও খুব ভালো হচ্ছে, দোকানের ফ্যান ট্যান ফ্রিজ ট্রিজ সব কিনলাম, দোকানের 8-10টা কর্মচারী আমার। তখন ওই সময় পোল্ট্রি মুরগির একটা ব্যবসা চলে, আমার তো জায়গা টাকা নাই, একজনের একটা ফার্ম ফেলানো ছিল, ওইটা আমি রিপেয়ারিং করে আমি ওইখানে মুরগি উঠে দিলাম 2,000। 2,000 মুরগি উঠে দিলে 2,000 মুরগি 21 দিন পর পর বিক্রি করি, ব্রয়লার মুরগি। তা আমি 4-5টা করার পর আমার কাছে প্রায় 2-3 লাখ টাকা ক্যাশ এসে গেল।
মানে আপনি বিজনেস করলেন, আপনার স্ত্রী সহ আপনি মোটামুটি সংসার জীবন ভালো,
এর ভিতর আমার একটা বেবি হলো,
বেবি হয়ে গেল।
হ্যাঁ, আমার আমার একটা ছেলে হলো, ছেলেটার নাম হচ্ছে ইলাহি, 99 দিকে আমার একটা ছেলে আসে।
আচ্ছা,
তখন আমার কাছে যখন ছেলেটা যখন আসে তখন আমার কাছে নগদ 8 লাখ টাকা ক্যাশ।
8 লাখ টাকা সেই সময় অনেক টাকা।
তখন ওই মা যার সাথে বিয়ে বসছিল তখন ওই লোকটা রোড অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়,
কবির
সাহেব মারা যায়। মারা যাওয়ার পরে তখন আমার নানিও মারা যাবে যাবে ভাব, তখন আমি নানিরা এসে দেখতেছি কি যে আমি আমার ছেলেরে নিয়ে আসলাম, রেখারে নিয়ে নানি বাড়ি আসলাম, নানি দেখে অবস্থা খারাপ, আমি একটা অ্যাম্বুলেন্স আনলাম, নানির পিছনে পেরে ওই সময় 50,000 টাকা আমি খরচ করলাম, উনি সুস্থ হয়ে গেল। তখন মা আর কি ওই বাবুরে নিয়ে এক পর্যায়ে ভিক্ষে করার লাইনে এসে গেল।
মা
আর বাবুকে নিয়ে, মানে মা কবির
কবির সাহেবের ছেলেকে নিয়ে একটা ভিক্ষার পজিশনে এসে গেল, কিছুই নাই। এর ভিতরে আমার নানি অসুস্থর ভিতরে আমার মামা আবার নানির কাছে সব লিখে পড়ে নিয়ে গেছে। এখন মামা বলতেছে তুমি বাড়ি ছাড়ো, সব বুনটুন যে যেখানটা আসে কেউ আর পছন্দ করে সব খেদায় দিচ্ছে। তখন মা আর কি, মা এক পর্যায়ে ছেলেটাকে নিয়ে রাস্তায় রাস্তায় কান্দতেছে। তখন আমি সবাই আমার বুঝলো, গ্রামের লোক বুঝলো, তত মা এইভাবে করতেছে তত অবস্থা ভালো। তখন আমি একটা মোটরসাইকেল কিনলাম, আমার তখন আমার কাছে নানির খরচ টরচ করে গাড়ি টাড়ি কিনে তখন আমার কাছে 6 লাখ টাকার মতন ক্যাশ। তো ওহিদুল আমার সবসময় আমার সাথে থাকতো, আমার ক্যাশে ক্যাশে বসতো। ওহিদুল হচ্ছে আমার বেস্ট অফ লাকি ফ্রেন্ড, আমার একটা খুব সুন্দর বন্ধু। ওই আমার এই বিষয়গুলো কিছুই জানতো না। তখন ওই গ্রামে মুসা নামে একজন ব্যক্তি ছিল, উনি একটা জায়গা বিক্রি করবেন, জায়গাটার দাম হচ্ছে 84,000 টাকা, দিগলিয়া থানার সামনে। তা আমি ওনার বললাম যে জায়গাটা আমার দিয়ে দেন। তা বলছে তুই আমার 90,000 টাকা দে, উনার ছেলেরা উনি সিঙ্গাপুর পাঠাবে। তো ওই সময় জমিটার টাকা পয়সা দিয়ে দিলাম, দিল্লি রেখা তো সবাইকে ফোন দিল, খবর টবর দিল, বাপ চাচা টাচা যে যেখানে আছে সবাই চলে আসলো। আমার তো কেউ নেই, আমার তো শুধু ওহিদুল ছাড়া আমার আর কেউ নেই, আমার লাইফটাই শুধু ওহিদুল, আমার লাইফটা ঘুরিয়ে দিছে ওই ওহিদুল। যে আমি বললাম দোস্ত ওই জায়গাটা কার নামে করবি, তাহলে তোর নামেই তো হবে, তোর টাকা তোর কষ্ট। তা আমি যে লোকের ফার্ম করেছি, যে লোকের ফার্ম দিয়ে আমি করেছি, ওই মোটামুটি সে লোকও আমি ডাকলাম, সবাই আমার ভালোবাসে আর কি, আমার দোকানে খাইটায়। তা ওই রেখার যে আত্মীয় স্বজন, তার চাষা একজন, আপন চাষা একজন ইয়ারালি মীর, এখন বর্তমানে ডিস্ট্রিক্ট জজ, তার চাষা একজন মিঠু আর্মির মেজর। সে ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সব সরকারি চাকরি বাকরি, বিশাল ভালো ভালো অবস্থা। ওনার সবাই আসলো, রেজিস্ট্রি অফিস আসার পরে রেখার নামে জায়গাটা দলিল করে নিয়ে গেল। আমার ওইখানে কোনো ওয়ে নেই। ওহিদুল্লাহ বলল কি তুমি থামে থাকো, রেখার নামে করলে তো সমস্যা নেই, থাক ওর নামে থাক। আমি বললাম কি ঠিক আছে, তো মেয়েটা আমার তো ভালোবাসে, সমস্যা নেই, করিছে করুক, গেছে সমস্যা নেই। আমি ওইখানে মোটামুটি বাদ বাকি টাকা দিয়ে, তখন ইটির 1,100 টাকা, 1 নম্বর ইট, আমি ওইখানে 6টা রুম ছাদ দিয়ে রুম টুম তৈরি করে ফেলাই। তখন আমি মোটরসাইকেলটা বিক্রি করে দিই, দিয়ে আমি ব্যবসা করি। ব্রয়লার মুরগির আমার চালান টালান নাই। তখন ওইখানে টিউন অফিসে, এক্সেলেন্ট অফিসে খাবার দিতে হবে। ওইখানে প্রতি মাসে সেমিনারি হয়, এক একটা সেমিনারিতে 20-25,000 প্যাকেট লাগে। তা আকরাম নামে একটা বাবুসি ছিল আমার, তো টিউন সাহেব আমার সূচকে দেখতো, ওসি সাহেব ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমরও সূচকে দেখতো, সবাই আমার খুব ভালোবাসত। তা আমি মোটামুটি নারিশ কোম্পানিতে যে বললাম যে আমার আবার বাচ্চা দেন, তখন আমার ছাদের উপরে আমি ফার্ম করলাম। ওই ফার্ম আল্লাহ শেষ,
মুরগির বাচ্চা,
মুরগির বাচ্চা ছাদের উপরে করলাম। ছাদের উপরে করে ওখানে হচ্ছে আমরা 1400 জায়গা, তা আমি 500 জায়গা নিয়ে সুন্দর করে বাড়ি করেছি, আর 900 জায়গা আমার ফাঁকা রয়েছে। দুই সাইডে গাছ লাগাইয়ে মাঝখানে বড় করে ফার্ম করে দিছি। ফার্ম করে নারিশ বলল কি আপনার এরই হও যে ধরনের হেল্প লাগে আমি দেবো। তখন উনি আমার 4,000 লেয়ার দিল, ডিমপাড়া মুরগি, পাকিস্তানি লেয়ার, আর ছাদের উপরে 2,000 মুরগি উঠালাম। 4,000 লেয়ার আমাকে 6 মাস পর বাচ্চা দিল, 18 মাস পর্যন্ত আমি 60 লাখ টাকা লাভ করলাম।
60 লক্ষ টাকা আপনি লাভ করলেন?
60 লক্ষ টাকা লাভ করলাম।
কত সালে এটা?
এটা হচ্ছে আপনার 2005-এ।
2005 সালে উনি 60 লক্ষ টাকা লাভ করলেন, কোথা থেকে এসে? সি, এই জন্যই বলি যে জীবন নাটকের চেয়ে নাটকীয়। কোথাকার গল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং কি যে অপেক্ষা করছে, দ্যাট ইজ আনথিঙ্কেবল। আচ্ছা, ওই সময় মার কি অবস্থা, আপনার মার কি অবস্থা?
মাকেও আমি ওই সময় নিয়ে আসলাম।
আপনার কাছে?
আমার কাছে, মাকে নিয়ে আসলাম। মাকে আইনে মারে বললাম যে এই ডিস্ট্রিক্টটা কেউ চেনে না তোমারে, বাট তুমি সেইভাবে চলাফেরা করো, তুমি পরিচয়টা, তুমি আমার পরিচয় মানুষ থাকবে এখানে।
আর ওই বাচ্চাটা, বাবু
বাচ্চাটাও আমি আমার কাছে আনলাম, ওরে আমি স্কুলে ভর্তি করে দিলাম। ভর্তি করে দেওয়ার পর সবাই একসঙ্গে থাকলাম। আমার ছেলেটা আস্তে আস্তে বড় হলো, আমার ছেলেটা তখন KG1-এ পড়ে, ভালো একটা স্কুল, স্কুলের বেতন ওই সময় ছিল 1,000 টাকা মাসে, একটা ইংলিশ মিডিয়াম লন্ডন স্কুলের মতন। ওরা মাইক্রো করে নিয়ে যেত, মাইক্রো করে নিয়ে আসত।
আচ্ছা,
ওই এলাকায় আমার একটা বিশাল একটা মানে নাম কম ফুটে গেল। মোটামুটি বিচার সালিশের ভিতরে আমি ওইখানে অ্যাটেন্ড হই, বিভিন্ন ক্লাবে মিলাবে টাকা পয়সা দিই, ওই এলাকারই আমি আর কি ছেলে। তারপরে আমি ওই মোটামুটি ব্যবসা শুরু করলাম। ব্যবসা শুরু করলে আমার আমার মাও মোটামুটি জাহিদের মা হিসেবে পরিচিত হয়ে গেল। মোটামুটি একটা ভালো একটা সংসার ধর্ম চলতেছে। বানার বললাম কি মা, আমার তো টাকা পয়সার অভাব নেই, পাশে একটা জায়গা বিক্রি হবে, ওই জায়গাটাও আমি কিনে নি। কেন বাবা? তাই মারে করলাম কি ঠিক আছে চলো। তো মারা নিয়ে জায়গাটা কিনলাম। মারে বললাম মা আমার তো কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই, আমি মারও জায়গাটা কিনে দিছি। দিয়ে কইছে মা আমার তো কিছু আছে, আর আমার তো ব্যবসা বাণিজ্য বুঝি, তা তোমার তো কিছুই নেই, তাই জমিটা তোমার নামে লিখে দিলাম। মারে আমি কিনে দিলাম 1400 জায়গা, কিনে মারে আমি আলাদা বাড়ি করে দিলাম। মা করে কি আমি আলাদা থাকবো না, আমি তোর সাথে থাকবো, আমি থাকবো। আর তাই ছেলেটা ক্লাস 6-এ পড়ে, ওর মাস্টার টাস্টার যেখানে যায় টুজেট আমি সব দিই। মোটামুটি সবাইরে নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করি। ওহিদুলরে বললাম কি তোর ওর লন্ডির দোকান ছিল, আমি বললাম লন্ডির দোকান বাদ দিয়ে দে, তুই আমার সাথে থাক। তখন ডিসকোভার 35 গাড়ি এসে আমি একটা গাড়ি কিনলাম, গাড়ি কিনে মোটামুটি গাড়ি নিয়ে আমি হোটেলে আর সময় দিলাম না। হোটেলে কর্মচারীটারি দিয়ে চালাতাম, প্রতিদিন 2,000-3,000 করে লস হতো। আমার বিজনেস এখন বড় দিঘি চলে গেছে। সেলিম নামে একজন কন্ট্রাক্টর ছিল, তার সাথে আমি মিশে গেলাম, পলিটিক্সে জড়ায় যাই। আমি শিডুল টুডুল জমা দিই, টাকা পয়সা দিই, টেন্ডার মেন্ডার নিই, ছোটখাটো রাস্তার কাজবাজ নিই। এইভাবে করে করে মার বাড়িটা আমি পাকা করে দিলাম। পাকা করে দিলে চিন্তা করলাম ডিসকোভার 35 গাড়িটা ভালো লাগতেছে না, এটা পাল্টা পেলাই। তো পালসার কিনলাম, তখন পালসার আসলো, পালসার আসে 1,85,000 টাকা। একটা পালসার গাড়ি কিনি, তখন আমি আর কি নারিশ কোম্পানির সাথে জড়িত। তখন আমি মার্কেটে 35 লাখ টাকা দিনা, আমার ব্যাংকে তখন টাকা ছিল প্রায় 40 লক্ষ টাকার মতন। বাড়ি টাড়ি করে সবকিছু খরচ টরচ করে 4-5 লাখ টাকা ছিল। ইতির ভিতরে আপনার 6,000 মুরগি উঠলাম, লেয়ার উঠালাম 6,000, ব্রয়লার মুরগি উঠালাম 3,000, মোট ওইখানে আমার 39 লাখ টাকা ইনভেস্ট করা।
39 লাখ টাকা ইনভেস্ট করা,
ইনভেস্ট করা। এর ভিতরে মুরগিতে গাম্বুরা লেগে গেল।
গাম্বুরা বলতে কি? ওই যে আমরা অসুখ, অসুখটা লেগে গেল।
গাম্বুরা লাগার পরে এক রাত্রির বেলায় আমার মুরগি সব ক্লিয়ার, সব ডেট হয়ে গেছে, এক রাত্রির ভিতরে সব ডেট।
এই জন্যই বলি জীবনের গল্পের বাঁক কোথায় গিয়ে আপনাকে কোথায় দাঁড় করাবে, এটা আসলে ওই রকম না যে অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। আমরা ছোটবেলায় এইসবের গল্প শুনতাম, নানি দাদির কোলে বসে বসে, প্রথম দিকে অনেক ক্লাইম্যাক্স, অনেক ঝামেলা। এইসবের গল্পের সাথে হলিউডের ছবির অনেক মিল আছে, বাংলা ছবির অনেক মিল আছে। কখনোই দর্শকরা আনহ্যাপি এন্ডিং পছন্দ করে না, যে কারণেই যারা ছবি বানান তারা একটা সুন্দর হ্যাপি এন্ডিং দেবার চেষ্টা করেন, কিংবা একটা প্রশ্ন রেখে যায় পরবর্তী সিকুয়েলের জন্য। কিন্তু জীবন সিকুয়েল যার হাতে নির্মিত হয় তিনি তো সৃষ্টিকর্তা, তিনি কি কারো ধার ধারেন? তার লীলা বোঝা আসলেই দায়। আমরা ফিরব মাত্র 5 মিনিট পরে এই জীবন গল্পের শেষাংশে। কোথায় দাঁড়িয়ে আছে আজকের এই জাহিদ? অত্যন্ত চমৎকার একটা জায়গা, মনে হচ্ছে এই জায়গাটাই যেন সারা জীবন ধরে ওর জন্য থাকে। কিন্তু এই যে বললাম, আমরা আসলে জানি না এর পরে কি অপেক্ষা করছে। ছোট্ট একটা বিরতি, 5 মিনিটের, 5 মিনিট পরে আমি আসছি। আর এই ভদ্রলোকটির সঙ্গে যদি আপনি পার্সোনালি যোগাযোগ করতে চান, আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি 5 মিনিট পর।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
Close Up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। Close Up, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
5 মিনিট পর প্রিয় শ্রোতা, শেষবারের মতো আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং জাহিদ আছে তার জীবনের গল্প নিয়ে। কথা না বাড়িয়ে আমি জাহিদের কাছে আবারও ফিরব। তো আপনার খামারে এক ধরনের পশু রোগ আসলো এবং রাতারাতি প্রায় 40 লাখ টাকা একেবারে শেষ
শেষ হয়ে গেল।
জি, তারপর
আমি মোটামুটি ভেঙে পড়লাম আর কি। নারিশ কোম্পানির লোকজন আসলো, এসে জিনিসগুলো দেখলো, ব্যাংক ট্যাং সব হাতা দেখলো যে আসলে আমার কাছে কোনো টাকা পয়সা আর কিছু নাই।
জি,
একটা গাড়ি ছিল পালসার, গাড়িটা নিয়ে গেল ওরা,
পালসারটাই নিয়ে গেল,
নিয়ে গেল। এবং বাড়িটার দলিল টলিল চালো, তখন দেখে যে বাড়িটার দলিল আমার ওয়াইফের নামে। তখন আমার ওয়াইফ আর কি তাদের লোকজনকে, তার আত্মীয় স্বজনকে খবর দিল। তার আত্মীয় স্বজন তো বড় বড়, তারা সবাই এসে বললো কি বাড়ি তো আমার মেয়ের, আমরা বাড়ি করে দিছি তাকে, বাড়ি আপনাকে দেবো কেন? তার মার কাছে, মারে আমি প্রতি মাসে প্রায় 10,000-20,000 টাকা দিতাম পান খাতে, খরচ করো। তো মার কাছে তখন 7-8 লাখ টাকা হয়ে গেছে, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট, ব্যাংকে যে খবর নিছে 7-8 লাখ টাকার মতন। তখন আমি দৌড় দিয়ে মারে বললাম কি মা, তুমি আমার একটু সাপোর্ট দাও, আমার 1,00,000 টাকা দাও, আমি নতুন করে অল্প অল্প করে বাচ্চা উঠাই আবার। আর এর ভিতরে আমার হোটেলটাও শেষ হয়ে গেছে। মা আমাকে বললো কি যে আমার কাছে কোনো টাকা নেই। তাই বললাম কি মা, তোমার বাড়িটা বিরাকের কাছে বন্ধক রেখে আমার 10 লাখ টাকা এনে দাও। মা বললো কি আমার বাড়ি আমি তোমাকে দেবো কেন, এটা অসম্ভব। তখন আমার আত্মীয় স্বজন সবাই আমার কাছে আসতো, খাতো দাত।
ওই সময়টাতে কোনো আত্মীয় স্বজন আসলো না?
না, ওই সময় কেউ সবার কাছে গেলাম, সবাই ফিরে দিল। তাই মারা করলাম, আমি তোমার জন্য কি না করেছি? আমি রেখারে বললাম, তোমার জন্য কি না করেছি? আমার আজকে বিপদের সময় তোমার দাঁড়াবো না পাশে? তার রেখা একটা অ্যান্সার দিল যে না, আমি বাড়িটা খুলতে পারবো না। তখন আমি ওই দুলির কাছে এসে বললাম, দোস্ত এই ঘটনা আমি কি করতে পারি, কইতে কোনো যায় কাজকামে লেগে যা। তখন আমি খুলনা এসে, সোনাডাঙ্গা এসে কাজকাম পাই না, তখন ঘুমায় না আর কি, টেনশনে। তখন এক ফার্মেসিয়ালারে যে বললাম যে ভাই আমার ঘুম হয় না, আমি কি করব, আমাকে সেই ঘুমের ট্যাবলেটটা দিল। খুলনা রেল স্টেশনে যাই খাইয়ে, আমি রেল স্টেশনের বেঞ্চের পরে ঘুমায় আস, 2 দিন ঘুমায় আসছিলাম বেঞ্চের পরে। তো আমার বাড়ির থেকে কেউ খুঁজতে বেরোয়নি আমাকে, ইতিমধ্যে আমার মা পূর্ব জীবনের এক ডাক্তার ছিল, ডাক্তারের সাথে মার একটা ভালো রিলেশন, ওই সময় ফোন বেরোয়ছিল, ফোনে মা নোকিয়া 3310 মার আমি একটা ফোন কিনে দিয়েছিলাম, আর আমি ওই সময় ব্যবহার করতাম 12,000 টাকা দামের সেট আমি ইউজ করতাম, আর টিউনো সাহেবের একটা ফোন ছিল ওই সময়, সচরাচর ফোন ছিল না। তা মা ওই ডাক্তারের সাথে রিলেশন করে ডাক্তারকে আবার বিয়ে করলো
ওই সময়,
ওই সময়
ওই বয়সে
দুর্দিন, আমার দুর্দিন অবস্থা, মা তাকে বিয়ে করে না, তার বাড়ি আসলো। আসার পরে এলাকার লোকজন আলোচনা করতে, জাহিদ তোমার আজকে হয়তো একটা প্রবলেম হয়েছে, তোমার তো একটা সম্মান আছে, তোমার মা যে কি চাল শুরু করেছে এগুলো কি। ইতিমধ্যে আমার ওই যে ভাইটা, ওই ভাইটার ক্লাস 10 পর্যন্ত আমি পড়াইছি, তখন আর কি ওই ভাই ছোট ভাইটা আমার বাসায় বাড়ি যাত আসতো, আর আমি তো মোটামুটি মেন্টাল অবস্থায় ছিলাম, আমি বাসায় আসতাম না যাতাম না, রাস্তায় রাস্তায় ওই নেশার ট্যাবলেট খাতাম, না খেয়ে খেয়ে ঘুরে বেড়ায় আমি মোটামুটি স্বাস্থ্য টাস্থ্য ভেঙে গেল। আর ওই ছোট ভাইটা আমার বাসায় আসতো, আর আমার ওয়াইফের সাথে জাস্ট ফিজিক্যালি রিলেশন করতো,
বাবু
আমার ওয়াইফের সাথে ফিজিক্যালি রিলেশনে জড়িত হয়ে গেল সুস্থ। আর
আপনি জানলেন কিভাবে?
আমি এলাকার লোকজনের কাছে শুনতেছি, ভোরবেলা দুজনে একসঙ্গে কলেজে গোসল করে এই সেই, আমার আর একটা ছেলে তখন আসতেছে আর কি দুনিয়ায়, তখন মোটামুটি সেটারে ডেলিভারি হয়ে গেল, আমার কোনো খবর না, আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। তখন আমি রহিদুলকে বললাম, দোস্ত আমি এখন কি করব। রহিদুল আমার আবার 50,000 টাকা দিল, দিলে আমি মোটামুটি একটা সুন্দর একটা প্রতিষ্ঠান, ভালো একটা বেজেছে, আমি একটা দোকান দিলাম, দোকানটা 8-10,000 টাকা কিনা বেচা হয়, 10,000 টাকা কিনা বেচা হলে 1500-1600 টাকা লাভ থাকে, ব্যবসা লেগে গেলে আমি সংসারটা আবার গুছায় নিয়ে আসলাম। মা ওই ডাক্তার বিভিন্ন ফ্রেন্ড ট্রেন্ড আসে, তাদের নিয়ে ওই বাসার ভিতরে মটট দিয়ে মোটামুটি একটা আনরং পত্রিকারই করে ফেলাইছে, ওই এলাকাটা কিন্তু ওটা সম্মান ভাবমুক্তি আছে। মার ওই জায়গা, মার বাড়িটা রাত্রিবেলা রেড দেয় পুলিশে, আমার বাড়িটা আর কি, বাড়ি তো মার নামে, রেড দেয় পুলিশে, রেড দিলে বাড়ি রেড দিয়ে দেখলো যে অনেক বাংলা মট্টত এই সেই, মোটামুটি ঘরের ভিতরে একটা নর্তকী মহল, 4টা মেয়ে পালো,
মানে ওই ব্যবসা আবার
শুরু করে দিচ্ছে, এবং ডাক্তার হচ্ছে তার হাজবেন্ড, রেড দিল, রেড দেওয়ার পর সবাই অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করলে বলতেছে এই মহিলা তোমার এইটা কার বাড়ি, হচ্ছে আমার বাড়ি। তা এবার আমাকে বাড়ির থেকে নিয়ে আসলো জাহিদ ভাই, ওসি সাহেব বলতে যাচ্ছে আপনার তো একসময় খুব দাপট ছিল, হয়তো এখন 1 বছর হয়েছে দাপট টাপট নাই, খুব ভালো ছেলে আপনি, তা আপনার মা তো এই কাজগুলো করে, এখন কি করবো। তা আমি ওসি সাহেবের বললাম যে আপনি আমার মুহিদ্দিক তাকায় তাকে ছাড়িয়ে দেন, আর সবাইকে নিয়ে যান, আর মাটা ছাড়িয়ে দেন। তো ওইখানে যে এমপি ছিল হানরসে সুজা, আমি ওনার সাথে সবসময় চলাফেরা করতাম, ওই সাহেবরে আমি ফোন দিলাম যে বললাম যে কেসটা আমার ব্যাপার, আমার ফ্যামিলি ব্যাপার, আপনি ফোন করে ওসি সাহেবরে বলে দেন যেন এই বেসরের নাক না গলায়। তো সুজা সাহেব ফোন দিয়ে বললো জাহিদ আমার কাছের লোক, সেটা থামে থাক। তো আমি এগুলোর ধরে নিয়ে গেল, ডাক্তার সাহেবরা নিয়ে গেল, আমি আরো বললাম সিসি মা এগুলো তোমার করা উচিত হয়নি। তখন আমার বউ এসে বলতেছে যে এগুলো তো তুমি সাজায় দিছ বাড়ির থেকে উৎখাত করার জন্য, এর পিছনে তো তুমি আমার পিছনে লাগবা। এই এক কথা দুই কথা ঝগড়াঝগড়ি হওয়ার পরে আমার ওয়াইফ চলে গেল, চলে গেল। আমার ওয়াইফ বলতেছে কি যে তুমি এসব বার্তা দে বিদেশ চলে যাও। ঠিক আছে তাহলে পাসপোর্ট করি, পাসপোর্ট করে তুমি আমার বিদেশ পাঠা দাও। তার বাপ বললো কি চাচা তো বাড়িটা বিদেশ থাকে, তুমি টাকা দাও আমি বিদেশ পাঠা দিচ্ছি। তা আমি করলাম ঠিক আছে, তার দোকানটা বিক্রি করে দিলাম, বিক্রি করে 1,00,000 টাকা দিলাম, 80,000 টাকা লাগবে কুইয়ার জাতি, আমি নাও তুমি টাকা, মোটামুটি আর বিদেশ পাঠানা, বিদেশ পাঠানা। 2013 চলে গেল, 2013 সালে যে বিচার হলাম, আমি বললাম যে টাকাটা তো আপনার মেয়ে আপনারা দিছিল, টাকাটা ফেরত দিয়ে দেন। তার বিচারের ভিতর আমার ওয়াইফ বললো কি তুমি আমার আব্বারে টাকা দাওনি, ভালো কথা। তারপরে আমি বললাম কি যে এরকমভাবে তো সংসার ধর্ম চলে না, বাবুরে তুমি আসতে নিষেধ করো। তো এখানে একজন নেতা ছিল, তার একটা মেয়ে ছিল, তো বাবুলাম তুমি মেয়েটার সাথে বাবুরে বিয়ে দিয়ে আমি একটা শক্তি তৈরি করি জায়গা। তাই মেয়েটার সাথে বাবুর সাথে কথাবার্তা হতো, তার ডাইকে নিয়েছে, ডাইকে আনলে মোটামুটি আমি ওখানে একটা সিনক্রেট করে বাবুরে বিয়ে দিয়ে দিছি মেয়েটার সাথে, যাতে আমার ওয়াইফের থেকে বিরত থাকে। এর ভিতরে আমি একদিন কেরা যে দেখতেছি কি দুজনে মোটামুটি উলঙ্গ অবস্থায় শুয়ে আছে, তা দৃশ্যটা আমি দেখে আমি আস্তে চাপিয়ে গেছি, আমার বিষয়টা তো আমার একটা মান সম্মান আছে, বিষয়টা চাপিয়ে গেছি। এবং ওই আমার মা আগে সে শাড়ি পরতো, তারপর 3-piece 3-piece ছোট ছোট ব্লাউজ টুলাউজ এগুলো আমার মা আমার বউরে ফরাতো, কোথায় স্বামীরা রাখতে গেলে এরা মেটু এত হিসাবে বিভিন্ন ধরনের আমার মা আর খারাপ বানায় ফেলেছে আমার বউটারে। এভাবে 2013 চলে গেল, আমার দোকানপাটও আমি আবার ছেড়ে দিলাম, সব জায়গায় তাঘাত পেয়ে আসতেছি কি করবো। তো আমার আবার 50,000 টাকা দিল, টাকাগুলো আমি ওর শোধ করে দিই, আমি টাকা দিয়ে ব্যবসা করে করে শোধ করে দিই, টাকা দিল, টাকা দিলে আবার সোনা টাকা সেই দোকানটাই আবার নিলাম। নেওয়ার পরে ব্যবসা শুরু করলাম। একদিন কেরা রাত্রির বেলা আমি দোকানের কারণে যেতে পারিনি, সংসার আমার অশান্তি, আমি বাসায় ভাত খাই না, প্রায় 2-3 বছর হয়েছে বাড়ি ভাত খাই না, হোটেলেই খাওয়া দাওয়া করি, রাস্তায় রাস্তায় ঘুরি পাগলের মতন, ফার্ম টার্ম যা আসলে ইটমিট বিক্রি টিক্রি করে আমার ওয়াইফ টাকা পয়সা সব ক্লোজ করে তার বাপের বাড়ি প্রায় 3 বিঘে জমি কিনেছে, খুব আরামায়েশে আছে, দুটো ছেলে নিয়ে খুব আরামায়েশে আছে, তার কোনো অভাব নেই। মা আমার খোঁজ খবর নেয় না। তা আমি দয়া পেয়ে সবসময় মার কাছেই যেতাম যে মা তো সে হয়তো একটু দয়া মা হতে পারে, তা মা কোনো সময় জন্য আমার আর কি মেনে নেয় না। যাক, তারপর বাবুরে বিয়ে শাদী দিয়ে দিলাম, মোটামুটি মা এসে আমার বাড়ি, মার বাড়ি ভাড়া দিয়ে আমার বাড়ি এসে থাকলো। তখন আমি মারে বললাম কি মা তাহলে এক কাজ করো, তুমি আমারে কিছু টাকা পয়সা দাও, নতুন করে ব্যবসা বাণিজ্য করি। এই এক কথা দুই কথা আমার বয়ফ্রেন্ড বললাম কি তাহলে তুমি আমার বাড়িটা আমার নামে লিখে দাও, বাড়িটা আমি সুন্দর করে লোন টোন করে এই এক কথা দুই কথায় এরা মোটামুটি এলাকায় তো আমি আর সম্মান নেই আমার, যে দেখে সে আমার মাছার সম্পর্কে সব জানিয়ে গেছে। আমার এখন যে দোকানে চার দোকানে বসলে আমার মান সম্মান থাকে না, মাথা আমার নিচে থাকে। এই এক কথা দুই কথা হঠাৎ একদিন একটা লোকের সাথে আমার বাইদিয়ে গেছে, বাইদে গেলি সে লোকটা শক্তিশালী লোক, তার সাথে আমার বাইদিয়ে গেছে টাকা পয়সা নিয়ে। বাইদে গেলি আমি মোটামুটি তার সাথে একটা গ্যাঞ্জাম ফেসাদ করে আমি বাড়ি আইসি। সেই লোক আমার নামে একটা ছোটখাটো একটা মামলা দিছে, মামলা দিলে বাড়িতে আমার পুলিশ ধরে নিয়ে যায়। আবারে তিন রাত থানা আটকে রেখেছে আর অদ্ভুত মার মারিছে। আমার মা এবং বউ দাঁড়ানো, আবার ওয়াইফ বলতেছে যে একটা বাজা লোক, ওরে মারেন ওরে মারেন। আমি মারতেছি আর আমি মার পাও জড়া ধরেছি যে মা, দারোগা বলতেছে হাজার দশক টাকা দিলে ছাড়িয়ে দেবো, কেউ আমাকে দশ হাজার টাকা দিয়ে ছাড়ালো না। পরে ওইখানে একজন কমিশনার আছে মারুফ সাহেব, উনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, উনি আমার এসে দেখে জাহিদ ভাই আপনি, তাড়াতাড়ি থানায় ওসি সাহেবরে বলে আমার ছাড়া নিয়ে গেছে। ছাড়া নেওয়ার পরে গেল বাড়ি আসলাম, বাড়ি এসে কেউ আমার খাতে টাতে বলে না, রান্না বান্না নেই কিছু নেই, যার যার মতো খাইলে শুয়ে আছে। বাবুরে নিয়ে এসে বিজি আছে, বাবুর বউরে নিয়ে এসে বিজি আছে, মা বিজি আছে, সবাই যার যার মতো, কেউ আমার সাথে ই করে না। তোমার ছোট একটা ছেলে ছিল, ছেলেটা আমার খুব ফিল করতো, তা আমি ছেলেটার জড়া ধরে বারান্দা বসে বেলকনিতে বসে কান্দতেছি। তারপর আমার বলতেছে যে কান্নাকাটি না করে চলে তো যাতে পারে একদিন বড় থাকো কিসের জন্য।
কে বলছে? আপনার ছেলে?
আমার ওয়াইফ বলতেছে।
ওয়াইফ বলছে
তোমার কোনো জন্মের ঠিক নেই, তুমি এই জায়গায় কি জন্য থাকো? তা আমি বললাম যে আমার জন্মের যখন ঠিক নেই, আমার যখন টাকা ছিল তখন তো তোমরা সবাই আমার সাথে ছিলে, তোমরা তো সেই সময় যাওনি, সেই সময় আমার দিন ভালো ছিল, আমার গাড়ি ছিল, আমার বাড়ি ছিল, সবই তো ছিল। আচ্ছা তোমরা এই বাড়ি দিছো, এই সব করেছিস কিসের জন্য? এই বাড়িঘর তো আমার বাপের বাড়িতে নিছে, তোর কি আছে? তুই ব্যবসা বাণিজ্য করে সব টাকা পয়সা আমরা দিছি। আমার বললাম মা যে এই ঘটনা তুমি তো শুনতেছ, তোর ছিল তুই চলে দা, তুই থাকিস কি জন্য? মা তোমার কি ছিল? তোমার কিছুই তো ছিল না, সবই তো আমি করে দিছি। এইভাবে আমার মোটামুটি আমি আর কোথায় যাব। তারপরে ওই বাবুর যে শ্বশুর বাড়ি শক্তিশালী, ওরা 200-300 লোক আসলো, মাও লোকজন ডেকে নিয়ে আসলো, আমার ওয়াইফ লোকজন ডেকে নিয়ে আসলো, তো বাপের বাড়ির থেকে পুলিশ টুলিশ সবাই এসে রাত্রির বেলা একটার দিকে আবার অজস্র মায়ের মারে, সবাই পেলে মারে, আবার বাড়ির থেকে বাইর করে দেয়, আমার বাড়ির থেকে সবাই বাইর করে দেয়। বাড়ির থেকে বেরোয় চলে আসে, চলে আসার পরে আমি আবার স্টেশনে ঘুম পড়ি। স্টেশনে ঘুম পড়ার পরে আমি মোটামুটি আর কি করবো, আমার তো আর কিছুই নেই, দোকান ছিল দোকানেও কোনো মাল জিনিস নেই। আমি বিভিন্ন কোম্পানির কাছে হাত পা ধরে আমার সেই সাবেক পরিচয়গুলো দিয়ে আমি সবার কাছে কিছু টাকা পয়সা নিয়ে আমি দোকানটা মালটা লুটোয় মোটামুটি আমি একা একাই দোকানে ঘুম পড়ি, দোকানে রান্না করি, দোকানে বসেই খাই। এইভাবে আমার জীবনটা 2013 চলে যায়। একটা বছর আমার বাড়ির থেকে আমার দোকানে যাতে মাত্র 10 টাকা রিক্সা ভাড়া লাগে, একটা লোক আমার খোঁজখবর নিতে আসেনি, সবাই সবার মতো শান্তিভাবে চলে যাচ্ছে। 2013 সালে সুজন নামে একজন ছেলে, ও জনতা একটা ব্যাংকে চাকরি করত সমিতি, ও আমার 1 লাখ টাকা লোন দিল, লোন দিলে আমি দোকানটা সুন্দর করে সাজায় গুজায় দোকানদারি করি। তা আমি হঠাৎ করে একদিনকে রাত্রিবেলা বাড়ি গেছি, আমি আমার ওয়াইফের গায়ে হাত দিছি, দিয়ে বুঝছি যে তুমি এগুলো মার সাথে মিশে এগুলো যে করতেছো আসলে মা কিন্তু ভালো না, যে মা সন্তানকে চোখে দেখতে পারে না সে সন্তান অরিজিনাল ভালো না। এক কথা দুই কথা ঠিক আছে, মা দাঁড়ায় আছে ভোরবেলা, গমিত উঠেছে ভোরবেলা, তারে বুঝাচ্ছে আমি দোকানে আসবো। ভোরবেলায় সে উঠেই আমার 3-4টা ঝাঁটা দেয় বাড়ি পারে, রেখা আমার ওয়াইফ আবার বাড়ি পারে, মা আমার ঘেটেটা ধাক্কা দিয়ে বাইর করে দেয়, আবার বাড়ি আছিস কিসের জন্য? তুই থাকিস কিসের জন্য এখানে? তুই চলে যা। আমি চলে আসলাম, চলে আসার পরে আমার ওহিদুল সবসময় আমার ভালোবাসিছে, ওহিদুল আমার কলে তুই দুঃখ করিস না। তা আসলে ওহিদুলের কাছে এই বিষয়গুলো আমি শেয়ার করতে যাই, তা ওহিদুল আসলে সময় থাকে না, হয়তো একটা দুঃখের কথা বলি ওহিদুল ব্যস্ত থাকে চলে যায়। তা আসলে আমার মনের কথাগুলো আমি এর কাছে বলতে পারি না। আসলে বিষয়টা হচ্ছে যার বাপ মা থাকে না, আর বাপ মা যে সন্তানকে ছায়া দেয় না ভালোবাসে না, আসলে সে সন্তানের কোনো জায়গায় সুখ হয় না। মোটামুটি তারপরে 2014 পর্বে এই সময় আমি বাসে আসি, তখন একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, তার নাম হচ্ছে মকসুদ আক্তার নীলা, মেয়েটা হচ্ছে ডিগ্রি পাস, মেয়েটা খুব সুন্দর চেহারা। পরিচয় হওয়ার পরে 2-3 মাসের ভিতরে আমি তার বিয়ে করে ফেলি, তারও আমি এই বিষয়গুলো কোনো সব বলিনি। আমার ওই তাকে বিয়ে করে আমি দোকানের পাশে একটা বাসা নিয়ে তার নিয়ে আমি 1 বছর সংসার করছি। তাহলে ওই 1 বছর মোট 3টা বছর আমি বাড়ির থেকে বেরোয় আসলাম, 3 বছরের ভিতরে আবার কেউ আবার খোঁজ খবর নেই, অথচ তাদের কিন্তু আমি গোপনে গোপনে যে দেখেছি তারা আমার খোঁজ খবর নেই। তখন আমি চিন্তা করলাম যখন করি
ছেলেমেয়েরা কি করতো আপনার সন্তানরা?
ছেলে বড় ছেলেটা আমার প্রিপারে ছিল না, ছোট ছেলেটা আমার জন্য শুধু কান্নাকাটি করত। বড় ছেলেটা এখন ডিপ্লোমা পড়তেছে খুলনা পলিটেকনিক কলেজে, আর ছোট ছেলেটা আপনার ক্লাস 5। ওই মেয়েটা আমার 2014 সালে মালয়েশিয়ায় পাঠা দিল, আমি মালয়েশিয়াতে কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসছি, আমি একটা জায়গা কিনেছি, একটা বাড়ি করেছি, ইভেন কিছু টাকা পয়সা আছে। আমি হয়তো সামনের মাসে 10 তারিখে সিঙ্গাপুর চলে যাব, আমি একজন শেফ, আমি মালয়েশিয়ার থেকেও কাজকাম শিখে আসছি, বাংলাদেশেও কাজকাম জানি।
আলহামদুলিল্লাহ, আপনি এখন ভালো আছেন?
আমি এখন মেয়েটাকে নিয়ে খুব ভালো আছি, মেয়েটা আমার খুবই ভালোবাসে। আমার ফ্যামিলি টেমিলির সাথে কোনো সম্পর্ক নাই।
কোনো বাচ্চা কাচ্চা হয়েছে?
না, এখন বাচ্চা কাচ্চা হয়নি। আমি একটা বাচ্চা কাচ্চা নেব যে কোনো সময়। সে মোটামুটি আমার জন্য বহু কিছু করতে পারে।
এই সম্পর্কটার জন্যই আমরা সবাই মিলে আজকে লাখ লাখ শ্রোতা ওর জন্য দোয়া করব। ও রেস্ট অব দ্য লাইফ সুখী থাকুক। আমি একটা শেষ প্রশ্ন করে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই, যে প্রশ্নটা আমি আপনাকে প্রথমে করেছিলাম। আপনি আজকে অনেকক্ষণ ধরে নিজের মনের কথাগুলো বলেছেন, অঝরে কেঁদেছেন, যে কান্নার শব্দ কখনো কখনো আমাদের লিসনাররা শুনতে পেয়েছে, ম্যাক্সিমাম সময়ই পায়নি, কারণ কান্নার কিছু শব্দ আছে যেটা আসলে অডিওতে ধারণ করা যায় না, শুধু চোখ দিয়ে পানি পড়ে। এই শব্দ আমি এখান থেকে বসে বসে দেখি। আপনি যে 2 ঘন্টার জন্য এখানে এসেছিলেন মনটাকে হালকা করার জন্য, আপনি কি কিছুটা হলো মনটা হালকা করতে পারছেন?
মনটা কিছুটা হালকা হয়েছে। এবং আমার মানে ওহিদুলের পরে যদি আমার কোনো বন্ধু থাকে, সে বন্ধুরাই হচ্ছেন আপনি। কিভাবে ধন্যবাদ দেওয়া তো ছোট করবো না, কিন্তু
আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনার প্রতি আমার লাখো কৃতজ্ঞতা। আপনি আজকে যা বলে গেলেন এখানে সৎমনে বিশ্বাস করে, আই মাস্ট স্যালুট ইউ, এই কারণে আপনি জীবনযুদ্ধে কখনো হারেননি। যতবার আপনি হোঁচট খেয়েছেন ততবারই আপনি ঘুরে দাঁড়িয়েছেন, যতবার আপনি হোঁচট খেয়েছেন ততবারই আপনি স্বপ্ন দেখেছেন ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য। যে জিনিসটা আল্লাহ আপনাকে দেয়নি সেটা আল্লাহ আপনাকে ভবিষ্যতে দিবে, এই এই শুভকামনা আপনার প্রতি থাকলো। আর আপনি যে আজকে এখানে এসেছেন সেজন্য আপনার প্রতি আমার হাজারো কৃতজ্ঞতা।
আপনারা সবাই, একটা মেয়ে আমার সাথে আছে, তার নাম হচ্ছে মাকসুদ আক্তার নীলা, তার জন্য সবাই দোয়া করবেন। আমি টাকা পয়সা আমার কোনোদিন অভাব অবটন আসেনি, 12 বছর বয়স থেকে সবসময় টাকা আমার কাছে রয়েছে। এখন আল্লাহ দিলে আমি খুব ভালো আছি, কোনো পর্যন্ত আমার ফ্যামিলি আমার কোনো খোঁজ খবর নেই। আমি একটা সিম ইউজ করতেছি, তারা আমার নাম্বারও জানে, কোনো সময় একটু ফোনও দেন আমারে।
আপনি মিস করেন তাদেরকে?
হ্যাঁ মিস করি, আমার ছেলেটা আমার মাঝে ফোন দিচ্ছিল, বড় ছেলেটা, দেবল সাপা তুমি কোথায়? আমার বাচ্চা দুটো আমি বহুদিন দেখি না, আমার এই ছেলে দুটোর আমি এখনো দেখতে পারি নাই। আমি অনেকবার অনেক ধরনের পার্সন দিয়ে এবং আমার এই ওয়াইফের কাছ থেকে আমি তাও সে ছেলে দুটোর দেখার জন্য খুলনা যেতে চাইছি। এও আমার কোনো সময় ছাড়ি নাই, বলছে তুমি খুলনা গেলে তোমার ওরা ক্ষতি করবে। আমার মারা এই মালয়েশিয়ার থেকে অজস্র টাকা পাঠাইছে গোপনে গোপনে। আমার মারা আমি বলছিলাম, মা তোমার আমি একবার দেখবো, তুমি আস। আমার মা আবার দেখতে আসি না, আমি 6 এপ্রিল মালয়েশিয়ার থেকে আইছি। আমার এই ওয়াইফ আমার মারে ফোন দিয়ে বলছে আপনার ছেলেটার আপনি একবার এসে দেখে যান। আমার এই ওয়াইফ আমার প্রশ্ন করতেছে যে তোমার মা তোমার কেন দেখতে আসে না? আসলে আমি আমার কথাগুলো তার কাছে বলতে পারতেছি না, লজ্জা করতেছে। তো আমি বললাম যে আমি এবিসি রেডিওতে যাই কথাগুলো বলবো, তুমি শুনো। আমি একটু ভালোবাসা পেলাম না, আমি পৃথিবীতে যার কাছে গেলাম সে শুধু আঘাত আর আঘাত দিয়ে গেল। আমি কি অপরাধটা করেছি, আবার আমি কি অপরাধ করেছি?
এই প্রশ্নটা রেখে শেষ হোক আজকের হ্যালো ইট 920। অনেক ভালো থাকবেন, শুভরাত্রি।
জনম দুঃখী কপাল পোড়া আমি এক জনারে, জনম দুঃখী কপাল পোড়া আমি এক জনা, পরবাসি মনটা আমার কেউ চিনল না, জনম দুঃখী কপাল পোড়া আমি এক জনারে, জনম দুঃখী কপাল পোড়া আমি এক জনা। কাছের মানুষ যায় যে দূরে, দূরের মানুষ ডাকে মোরে, কাছের মানুষ যায় দূরে, দূরের মানুষ ডাকে মোরে, আমি যে ডাল ধরি ভেঙে পড়ি, যে ডাল ধরি ভেঙে পড়ি, আমায় তো কেউ বুঝিল না, জনম দুঃখী কপাল পোড়া আমি এক জনারে, জনম দুঃখী কপাল পোড়া আমি এক জনা।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার,
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.